দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, আমাদের 99তম এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল কিন্তু 200K মানে 2,00,000 সাবস্ক্রাইবার্স যে আমাদের হয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা একটা মেগা এপিসোড করতে যাচ্ছি। আর সামনের সপ্তাহে বৃহস্পতিবার 100তম এপিসোডটাও ইনশাল্লাহ স্পেশাল হবে। তাই বুঝতেই পারছেন টান টান উত্তেজনা থাকছে প্রতিটা এপিসোডে। চলুন কথা না বাড়িয়ে আজকের এপিসোডের প্রথম ঘটনা শুরু করি। এই ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ঘটনাটি ছোট কিন্তু ভয় সৃষ্টিকারী বেশ কিছু অন্যরকম ব্যাপার রয়েছে। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তার নাম নাইম, ওনার বাড়ি কুষ্টিয়াতে। তো ঘটনাটি ঘটেছিল 2009 কি 2010 সাল, এই সময়ে তখন উনি গ্রামে ছিলেন। তো ওনাদের বাড়ির যেই অবস্থানটা সেটা সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। ওনাদের যে বাড়িটা, ওই বাড়ির পশ্চিম দিকে রয়েছে একটি পুরনো কবরস্থান, পূর্ব দিকে একটি বিশাল তাল বাগান, উত্তর দিকে ফাঁকা মাঠ এবং পুকুর রয়েছে, আর দক্ষিণ দিকে কয়েকটি বসত বাড়ি রয়েছে। আর ওনাদের যে রান্নাঘরটা, এটা আবার উত্তর দিকে। ঘটনাটি যে রাত্রে ঘটে, ওই সময়টা ছিল শীতকাল, তো শীতের মাঝামাঝি সময়, জানুয়ারির শেষ দিক এরকম একটা আর কি সময় ছিল। তো ওই সময়ে ওনাদের বাড়িতে না, শুধু আশেপাশের অনেক বাড়িতেই চলছে পিঠা বানানোর ধুম। তো তেমনি একটি সন্ধ্যার দিকে ওনারা দ্রুত রাতের খাওয়া দাওয়া শেষ করেন এবং উদ্দেশ্য একটাই, যে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কুলসি পিঠা তৈরি করবেন। ওটা ওখানকার লোকাল এক ধরনের পিঠা। রাত 10টা সাড়ে 10টা তখন সময়টা হবে। তো এই যে নাইম ভাই যিনি, উনি ওনার ঘরে আছেন আর ওনার বড় ভাই তার ঘরে রয়েছেন। তো এই নাইম ভাইয়ের যে ঘরটা, এটা ছিল কবরস্থানের ঠিক পাশেই। উনি পড়া শেষ করে সবেমাত্র বিছানায় একটু শরীরটাকে এলিয়ে দিয়েছেন, ঠিক ওই সময়টাতে ওনার ঘরের পেছন সাইড থেকে কিছু একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা ছিল এমন, কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেমনটা শোনায় ঠিক তেমন। কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে পাতাগুলো মচমচ মচমচ শব্দ করে ভেঙে যায়, ঠিক এমন শব্দ আস্তে 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 শুধু বেড়ে যাচ্ছে। মানে দূর থেকে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে, আস্তে আস্তে যখন কাছে আসে সেই শব্দটাও আস্তে আস্তে বাড়ে। কিন্তু শব্দটা যখন কিছুটা বেড়ে গেল, তখন এই নাইম ভাই ওই শব্দটির সাথে আরো একটি শব্দ উনি শুনতে পেলেন। সেটা হচ্ছে এই শব্দের সাথে আরো একটি শব্দ, যেটি সেটি হলো গোঙানোর শব্দ। একটা মানুষ গোঙালে যেভাবে শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে। কোন পুরুষ মানুষ এরকম শব্দ করছে নাকি মহিলা মানুষ এরকম শব্দ করছে, এটা ওনার আসলে ওই সময়ে বুঝে আসে নাই, না আসাটাই স্বাভাবিক। তো উনি এই শব্দটা পাওয়ার পর প্রথম দিকে বেশ অবাক হন, এই চিন্তা করে যে কি ব্যাপার, এই রাতের বেলা এই কবরস্থানের ভেতর দিয়ে কে হেঁটে আসে। আসতেই পারে কেউ কারো, যদি কোনো আত্মীয়র কবর জিয়ারত করতে আসেন আসতেই পারে। সাধারণত এই শীতের রাতে গ্রামের লোকজন কবরস্থানে আসে না, দিনের বেলাতেই খুব কম আসে, আর তো রাতের বেলা। কিন্তু এই শব্দটা শোনার পর ওনার গলা শুকিয়ে আসছিল ভয়ে। বুকটা ধরফর ধরফর করছিল। শীতকাল হওয়া সত্ত্বেও ওনার শরীর ঘামা শুরু করে, ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। এমত অবস্থায় উনি আল্লাহকে স্মরণ করছেন। উনি জোর একটা চিৎকার করে বাড়ির অন্য কাউকে ডাকবেন, ঠিক এমন সময় বাড়ির বাইরে অন্য আর একজনের কণ্ঠ উনি শুনতে পেলেন। এবং যার কণ্ঠ শুনতে পেলেন তাকে উনি খুব ভালো করে চিনেন, কারণ তিনি হচ্ছেন ওনার বড় চাচার ছেলে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে ওই সময় প্রতি রাত্রে 10:30 বা 11টার দিকে ওনাদের বাড়িতে, মানে নাইম ভাইদের বাড়িতে ওনার বড় চাচার ছেলে আসতেন। তো এই নাইম ভাই যিনি বড় ভাই আর ওনার বড় চাচার ছেলে, এরা দুজন আবার একসাথে লেখাপড়া করতেন। তো সাধারণত লেখাপড়ার বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য ঘণ্টাখানেক তারা একসাথে গল্প গুজব করতেন, মোটামুটি গ্রুপ স্টাডি বলা চলে। উনি আসার পর বেশ জোরে চিৎকার দিয়ে ওঠেন, এই নাইম, এই দেখ তো তোর ঘরের পিছনে কে। আসলে উনি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। উনি এই নাইম ভাইয়ের ঘরের পেছনে কাউকে দেখেছিলেন। অত রাত্রে বেলা কবরের মধ্যে কাউকে যদি কেউ দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক না? তো এই নাইম ভাই ওনার চাচাতো ভাইয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হন। এদিকে নাইম ভাইয়ের আব্বা, নাইম ভাইয়ের বড় ভাই, তারাও বের হয়েছেন, আর নাইম ভাই সবার পেছনে। ওদিকে কিন্তু বাড়ির ওই জায়গাটাতে ওনার বড় চাচার ছেলে দাঁড়িয়ে আছেন। তো সবাই মিলে বের হয়েছেন বলে, এই বাবা কি হয়েছে? নাইম ভাইয়ের বাবা জিজ্ঞেস করেন আর কি ওই নাইম ভাইয়ের বড় চাচার ছেলেকে। তখন বলেন যে কাকা এই দেখেন তো এই জিনিসটা কি। তখন সবাই মিলে একসাথে জিনিসটাকে দেখে, দেখে যে এই নাইম ভাইয়ের ঘরের যে বেড়াটা, ওই বেড়া ধরে একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা, বয়স তার 75 থেকে 80 মধ্যে হবে, আর তার শরীরের চামড়াগুলো সব কুচকে গেছে, তার চোখ দুটো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে চোখ দুটোর এই জায়গাটাতে গভীর অন্ধকার, মানে কালো গভীর গর্ত, সেখানে চোখের মণি বা সাদা অংশ কিছুই দেখা যাচ্ছে না। তো এটা দেখে ওনারা তো খুব ভয় পেয়ে যান। এখন কথা হলো, এত রাতের বেলা এই বৃদ্ধা মহিলা এখানে কি করছে? তো নাইম ভাইয়ের আব্বা দেরি না করে ওনাকে জিজ্ঞেস করলেন, কে গো চাচি, আপনি কে, কোন বাড়ির, আপনি এখানে কিভাবে এলেন, কবরস্থানের ভিতরে ঢুকে এদিক দিয়ে আসছেন কেন, আপনি কি চান আমাদের কাছে বলেন। এই প্রশ্ন শুনে ওই বৃদ্ধা তখন বলে উঠল, আমি ডলির মা, আমি পিঠা খাবো, আমাকে পিঠা দে, তোরা তো কুলসি পিঠা বানাচ্ছিস। বৃদ্ধার এই কথা শুনে ওনারা সবাই তো হতবাক, ওনাদের বাড়িতে কি পিঠা বানানো হচ্ছে সেটা ইনি কিভাবে জানলেন? আর ওনাদের রান্নাঘর থেকে ঘটনার যে স্থানটা, মানে ওই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটার দূরত্ব মোটামুটি ভালোই। তো ওই বৃদ্ধা মহিলার এই কথা শোনার পর এই নাইম ভাইয়ের আব্বা উনি আবার জিজ্ঞেস করলেন যে চাষি আপনার বাড়ি কোথায়, আপনি বলেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আপনাকে পিঠাও খাওয়াবো, আপনার চিন্তার কিছু নাই। এ কথার উত্তরে ওই বৃদ্ধা মহিলা একটা অদ্ভুত ঠিকানা বলল। ওনার ওই যে ঠিকানা, ওই ঠিকানাটা অদ্ভুত এই কারণেই, সেটা হলো ওই গ্রাম, যে গ্রামের নামটি ওই বৃদ্ধা মহিলা বলেছিলেন, আশেপাশের কোন এলাকাতে ওই নামে কোনো গ্রাম ছিল না। তাহলে এই বৃদ্ধা মহিলা যে গ্রামের নামটি বললেন, এটি কোন গ্রাম? এই বৃদ্ধা মহিলার ঠিকানা শোনার পর উপস্থিত সকলে বুঝে যান, বিশেষ করে এই নাইম ভাইয়ের আব্বা বুঝে যান যে এই বৃদ্ধা মহিলা স্বাভাবিক কোনো মানুষ হতে পারেন না, ইনি কোনো পাগলও নন, নিশ্চয়ই এর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, সুতরাং একই বেশি খাটানো যাবে না, আর তাকে পিঠাও খেতে দেয়া যাবে না। তাকে যদি কোনো কারণে এই বাড়ির ভেতরে ঢুকতে দেয়া হয়, এই বাড়িতে ভয়ানক একটা অঘটন ঘটতে পারে। এমত অবস্থায় দেরি না করে এই নাইম ভাইয়ের আব্বা ওনার নাইম ভাইয়ের বড় ভাইকে বলেন, বাবা যাও তো দৌড় দিয়ে টর্চলাইটটা নিয়ে আসো। তো নাইম ভাইয়ের বড় ভাই দৌড় দিয়ে টর্চলাইটটা নিয়ে তার আব্বুর হাতে দেন। তখন নাইম ভাইয়ের আব্বা, নাইম ভাইয়ের বড় ভাই এবং ওই যে নাইম ভাইয়ের বড় চাচার ছেলে, তিনজন মিলে ওই বৃদ্ধার দিকে এগিয়ে যাচ্ছেন। চাচি চলেন আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওনাদের কিন্তু উদ্দেশ্য এগিয়ে দেয়া না, ওনাদের হাতে যে টর্চ লাইটটা রয়েছে এই টর্চ লাইটের আলো ফেলে যেহেতু এগিয়ে যাচ্ছিলেন, ওনাদের উদ্দেশ্য ছিল এই বৃদ্ধা মহিলা কোন দিকে যায়। অদ্ভুত ব্যাপার হলো ওনারা যখন টর্চ লাইটের আলো ফেলে বৃদ্ধার দিকে এগিয়ে যাচ্ছিলেন, বৃদ্ধা কিন্তু আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছিলেন। পেছন দিকে যেতে যেতে হঠাৎ করে মনে হলো উনি ভ্যানিশ হয়ে গেল, এবং ভ্যানিশ হওয়ার আগে মনে হলো উনি খুব দ্রুত গতিতে কোনো একটা দিকে চলে গেলেন, এরকমটা মনে হয়েছে। এই অন্ধকারের ভিতরে তার এইভাবে ভ্যানিশ হওয়া ওনারা কিন্তু প্রত্যেকেই দেখেছিলেন। এরপরে কিন্তু ওনারা কবরস্থানের ভিতরে ঢুকে আশেপাশে অনেক দূরে টর্চ লাইটের আলো যতটুকু যায় আর কি আশেপাশে সেদিকে ফেলেছিলেন, কিন্তু কোথাও ওই বৃদ্ধার কোনো চিহ্ন পর্যন্ত তারা দেখতে পাননি। কোথা থেকে এলো, কেনই বা এলো, কিভাবে হারিয়ে গেল, এই বিষয়টি রহস্যময় হলেও গ্রামের লোকজন সাধারণত এই ধরনের উপদ্রব যেগুলো রাতের বেলা পিঠা বানানোর সময় এসে হাজির হয় এগুলোকে পিঠা খাউরি বলে। ধারণা করা হয়েছিল সে তেমনই একজন পিঠা খাউরি পিশাচিনী। তবে উনি যে বললেন যে আমি ডলির মা, এই ডলিটাকে ওই গ্রামে ডলি নামে কোনো মেয়ে রয়েছে আর তার মার বয়স এত হবে, এই ধরনের বয়সী ডলি ওই গ্রামে আছেন বলে ওনারা জানতেন না। তাহলে বোঝাই যাচ্ছে ওই বৃদ্ধা মহিলা স্বাভাবিক কেউ ছিল না, ছিল একজন পিঠা খাউরি। অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে বলেছেন। ঘটনাটি ছোট হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি লিসেনারদের কাছেও ভালো লেগেছে। আপনার ঘটনার জন্য ধন্যবাদ, আশা করছি আরও ঘটনা আমাদেরকে পাঠিয়ে আপনার দ্য হরর ওয়ার্ল্ডের পথচলাকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন, আমাদেরকেও সহায়তা করবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 99 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 99 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যিনি মূলত এই ঘটনাটি পাঠিয়েছেন উনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। ওনার ঘটনাটি আমাদের 84তম এপিসোডে অর্ধ মানব শিরোনামে প্রচারিত হয়েছিল। ওনার নাম সাকিব, ওনার বাড়ি শেরপুর জেলার সদর উপজেলার দক্ষিণ নবীনগর হলদিপাড়া গ্রামে। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, চলুন শুরু করি ঘটনাটি। মূলত ওনার আগের যে ঘটনাটি আমরা সিলেক্ট করেছিলাম এবং প্রচার করেছিলাম তাতে উৎসাহিত হয়েই উনি আবার ঘটনাটি পাঠিয়েছেন। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন, তো ওনার খুব কাছের এক বড় ভাই মোহাম্মদ দুলাল শেখের কাছ থেকে। আর এই যে দুলাল ভাই, উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন তার এক কলিগ, তার নাম হচ্ছে রাজু হোসেন জনি, তার কাছ থেকে। মূলত এই রাজু হোসেন জনি ভাইয়ের দুঃসম্পর্কের এক চাচা, তার নাম হচ্ছে জামাল। আর ওই জামাল ভাইয়েরই আপন দুই ছোট ভাই, একজনের নাম কামাল আর একজনের নাম হল কালাম, এই তিনজনের সাথে একত্রে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির শিরোনাম মাঝ নদীতে নরখাদক। শিরোনাম শুনেই বুঝতে পারছেন ঘটনাটি কেমন হতে পারে। চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটির সময়কাল 1980 থেকে 82 সালের মাঝামাঝি শীতকালে কোন একটি সময়। এই যে জামাল, ওনার বাসার পাশেই কিন্তু একটি নদী রয়েছে, এখনো কিন্তু ওই নদীটি শুকিয়ে যায়নি, সেটা এখনো ওরকমই রয়েছে। নদীটির নাম প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি, যদিও বা সেই নদীটির নাম জানানো ওনারা কর্তব্য মনে করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, কিন্তু যেহেতু নাম প্রকাশের অনুমতি নাই এই জন্য আমরা এটা বলতে পারলাম না। তো এই যে জামাল এবং তার দুই ভাই কামাল এবং কালাম, ওনাদের দাদির লাশকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল। এই জামালের বিয়ের পর খুব ভালোভাবেই তারা পরিবারের সকলেই মিলে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ করে একদিন সন্ধ্যার পর তাদের দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। পরিবারের শোকের ছায়া নেমে আসে। যথারীতি জামালের দাদির লাশ গোসল দিয়ে কাফন করাতে রাত প্রায় 8টা বেজে যায়। আর ওই সময় কিন্তু রাত আটটা মানে কিন্তু গ্রামাঞ্চলে অনেক রাত। আর ওনারা চিন্তা করেন যে লাশ তো এখন দাফন করতে হবে, প্রবলেম হলো যে এই লাশটাকে দাফন করার জন্য নৌকায় করে প্রায় 30 মিনিট ধরে নদী পার হয়ে ওই পাশে যেতে হবে, কেননা আশেপাশের এলাকায় একমাত্র কবরস্থান বলতে যেটা ছিল সেটা হচ্ছে ওই নদীর ওপারে। কিন্তু এখানে হয় সমস্যা আর একটা, এই জামাল ভাইদের যে বাসা এই বাসাটা কিন্তু জনবহুল এলাকার মধ্যে না থাকায় তাদের পরিবারে তারা তিন ভাই ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষ ছিলেন না। আর তাদের পরিবারের আর একটা অংশ আত্মীয় স্বজনরা তারা সকলেই ছিলেন নদীর অপর প্রান্তে। মূলত জমি জমা নিয়ে তাদের পরিবারের মধ্যে বিরোধ থাকার কারণে নদীর এই প্রান্তে এসে তারা বসত বাড়ি তৈরি করে থাকতে শুরু করেন। এখন কথা হলো লাশ তো নৌকায় করে নদীতে নদীটা পার হয়ে ওই পাশে নিয়ে যেতে হবে, এখন তিন ভাই দাদির লাশকে তো নিয়ে যেতেই হবে। এখন লাশ তো ফেলে রাখা যাচ্ছে না, ওনারা একটা খাটিয়ায় করে লাশটা নিয়ে রওনা দিলেন। উদ্দেশ্য নদীর ওপারে যেই কবরস্থানটা রয়েছে সেখানে লাশটি দাফন করবেন, এবং ওপাশে যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদেরকেও ওনারা খোঁজ খবর জানাবেন। ওই সময়ে আসলে যে সময়টা 80-82 সাল তখন তো এরকম মোবাইল ফোন ছিল না, আর মারা গিয়েছেন রাতের বেলা। গ্রামের লোকজন কিন্তু ওই সময়টাতে সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন, মূলত ওই খাওয়া দাওয়া করে শোয়ার পরই দাদির শরীর খারাপ লাগা শুরু করে এবং তারপরে উনি মারা যান। তাহলে পুরো গ্রাম কিন্তু একদম ঘুমে অচেতন ওই সময়ে। তো ওনারা একটা খাটিয়া পাশের একটা মসজিদ থেকে ম্যানেজ করে দাদির লাশ তিনজন নিয়ে রওনা দেন। তো ওনারা নদীর কাছে চলেও যান, সামনের দিকে বড় ভাই মানে বড় ভাই দুই হাতে খাটিয়ার দুইটা হাতল ধরেছেন, ওনাদের সাথে কিন্তু আর অন্য কোনো লোকজন নাই, কারণ ওনাদের পরিবারের সব সদস্যরাই কিন্তু মানে আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছেন আর কি বলতে গেলে পুরুষ সদস্য তারা সকলেই কিন্তু নদীর ওই পারে, সেখানেই তাদের আসল ঠিকানা আর কি। ওনারা যাচ্ছেন নদীর পারে চলে যান, রাত তখন কয়টা বাজে, সর্বোচ্চ 10টা বাজে, এখনকার সময় 10টা তো আসলে বেশি রাত না, কিন্তু ওই সময়ের প্রেক্ষাপটে ওই গ্রামের প্রেক্ষাপটে চরাঞ্চলের প্রেক্ষাপটে সেটা অনেক রাত। তো ওনারা নদীর ওখানে গিয়ে দেখতে পান যে একজন মাঝি নৌকায় একজন বৃদ্ধ যাত্রী নিয়ে বসে আছেন। তখন এই জামাল ভাই ওই মাঝিকে উদ্দেশ্য করে বলেন যে লাশটি ওপারে নিয়ে যাওয়ার জন্য তাকে, কিন্তু সমস্যা হলো ওই মাঝি বলেন যে আমি লাশ নিয়ে নৌকায় যেতে পারবো না। তখন ওই জামাল ভাই ওই মাঝিকে উদ্দেশ্য করে বলেন যে ভাই আপনি কি মারা যাবেন না কখনো, নাকি সারা জীবন পৃথিবীতে থাকবেন, এখন একজন বৃদ্ধা মহিলা মারা গেছেন তার লাশ নিয়ে যাবেন না, এটা কোন ধরনের মানবিকতা। যাই হোক ওই মাঝি তো কিছুতে রাজি হয় না, বলে না ভাই আপনি যে কথাই বলেন না কেন, এই লাশ আমি এই রাতের বেলা, দিনের বেলা হইলে একটা কথা ছিল কিন্তু রাতের বেলা আমি লাশ নৌকায় উঠাবো না, দরকার হলে সকাল পর্যন্ত অপেক্ষা করবো এখানে, কিন্তু লাশ আমি নৌকায় উঠাবো না। ওনারা বলছেন এটা তো কোনো আত্মহত্যার লাশ না, অপমৃত্যুর লাশ না, কিন্তু মাঝি কিছুতেই বসে না, মাঝি বলেন না আমি উঠাবোই না, এসব কথাবার্তা বলে লাভ হবে না। একটা পর্যায়ে এসে মাঝি রাজি হন, তবে মাঝি বলেন যে ঠিক আছে লাশ আপনারা নিয়ে যেতে চান আমার নৌকায় যান, তবে আমি যাব না, আমি এই পাশে থাকলাম, এই যে একজন বৃদ্ধ লোক বসে আছে একে নিয়ে আর আপনাদের দাদির লাশ নিয়ে আপনারা তিন ভাই নৌকা চালাতে চালাতে ওই পাশে চলে যান। তখন আবার জামাল ভাই বলে যে আপনার নৌকা আমি ওই পাশে নিয়ে যাব, আপনার নৌকাটা বুঝাই দিতে হবে না, বলে আপনার লাশ দাফন করে চলে আসবেন, তাতে তো অনেক সময় লাগবে, সময় লাগে লাগুক কিন্তু আমি লাশ নিয়ে যাব না, যেহেতু বলছেন গ্রামের মানুষ পরিচিত কিন্তু লাশের সাথে আমি যাব না। এই মাঝির এই যে এইরকম ঘাটতে আমি শুরু করে দিয়েছে, এখন ওই নৌকা ছাড়া তো ওখানে আর কোনো নৌকা নাই রাতের বেলা, বাধ্য হয়ে এই জামাল ভাই মাঝির প্রস্তাবে রাজি হলেন। আর মাঝি বলে দিলেন ওই পারে মানিক নামে একজন আছে, তাকে চিৎকার দিয়ে ডাকলেই মানিক উত্তর নেবে, মানিকের কাছে নৌকা বুঝিয়ে দিয়ে ওনারা যেন লাশ নিয়ে চলে যান। এদিকে এই যে নৌকায় যে বৃদ্ধ লোকটি বসেছিলেন, যখন এই মাঝি আর নৌকার সাথে যাবে না এবং শেষমেশ ওই লাশটি যখন ওখানে ওঠানো হলো নৌকাতে, এই তিন ভাই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন। সেটা হলো যে ওই যে বৃদ্ধ লোকটি মনে হলো খুব খুশি হয়েছে, এতক্ষণ কিন্তু সে কোনো কথা বলে নাই, চুপটি করে নৌকার মাঝখানে বসে আছে। এদিকে জামাল ভাই উনি নৌকা চালানো শুরু করে দিয়েছেন, আর মূল যে মাঝি সে এপারেই বসে আছে। তো কিছুটা পথ কেবল গিয়েছেন, এমন সময় ওই বৃদ্ধ লোকটি বলে, হে বাপুরে, আমার তো ঘুম আসতেছে, শরীরটাও ভালো লাগতেছে না, আমি একটু শুয়ে পড়ি। এই কথা বলতে না বলতেই ওই যে খাটিয়া, যেটা ওই খাটিয়ার পাশে এসে এই বৃদ্ধ লোকটি একটা চাদর মুড়িতে শুয়ে পড়েছেন। ওদিকে জামাল ভাই বলতেছেন যে, আরে চাচা, করেন কি একটা লাশের পাশে এভাবে শুয়ে থাকবেন? নৌকায় তো আরো জায়গা আছে, একটু সাইডে সরেন, লাশের পাশে শুয়ে থাকতে আপনার ভয় টয় লাগবে না? তখন ওই লোকটি বলে, আরে বাবুরে, কিসের ভয়, পৃথিবীতে আসছি একা, আবার একাই চলে যেতে হবে লাশ হয়ে। লাশ দেখে ভয় পেলে কি চলবে? এই ধরনের আধ্যাত্মিক কথাবার্তা তাদেরকে বলেন। দেখে জামাল ভাই চিন্তাগঞ্জ, যাক লোকটা তো ভালোই, মৃত্যুর চিন্তা আছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, ওনারা আর কিছু মনে করেন না। নৌকাটা কিন্তু বেশ বড়ই ছিল, কিন্তু বৈঠা দিয়ে চালানো নৌকা, মানে কোন ইঞ্জিন চালিত নৌকা না। বড় নৌকা চালাতে গেলে তো কিন্তু একটু কষ্ট হয়, আস্তে আস্তে আগায়, ছোট নৌকা তো তাড়াতাড়ি আগায়। তো নৌকাটা আস্তে আস্তে যাচ্ছিল। একটা সময় এই জামাল ভাই উনি নৌকা চালাচ্ছিলেন, উনি খেয়াল করলেন যে তার দাদির যে কাফনের কাপড়টা, মনে হচ্ছে কাফনের কাপড়টা ভিজে উঠছে, আস্তে আস্তে মনে হচ্ছে যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে। অথচ উনি তো মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তো রক্ত আসলে মানুষের জমাটবদ্ধ হয়ে যায়, ওরকম রক্তের প্রবাহটা থাকে না। কিন্তু তারপরেও যদি শরীরের কোনো অংশ কেটে ছিঁড়ে যায়, সেখানে কিন্তু ওই জমাটবদ্ধ রক্তই কিন্তু কোনো কাপড়ে লাগলে সেটা বোঝা যায়। অন্ধকারেও কিন্তু যতটুকু আলো ছিল, ওখানে হারিকেন ছিল নৌকাতে, বুঝতে পারছেন। ওদিকে ওই লোকটা কিন্তু ওই যে চাদর মুড়ি দিয়ে সে কিন্তু শুয়েই আছে, কোনো নড়াচড়া নাই। জামাল ভাই কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা এখানে হচ্ছে, কিন্তু উনি কিচ্ছুটি বুঝতে দিচ্ছেন না, তার দুই ভাইকেও না। তার দুই ভাই নৌকার সামনের দিকে বসে আছে, মাঝখানে খাটিয়া সমেত লাশ, আর ওই খাটিয়ার পাশে শুয়ে আছে হচ্ছে ওই বৃদ্ধ লোকটা। এখনো বৃদ্ধ লোকটা যে কোনো অশুভ কিছু কিনা এটাও কিন্তু পরিষ্কারভাবে ওই সময়ও বোঝা যাচ্ছিল না, কিন্তু ওই নৌকায় কোনো একটা অশুভ শক্তি ভর করেছে এটা কিন্তু এই জামাল ভাই বুঝতে পেরেছিলেন। এখন ওনার যে ছোট ভাই, তারা যুবক হলেও একটু ভীতু প্রকৃতির ছিলেন, এই কারণে উনি কিছু বলছিলেন না। আস্তে 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 যখন ওই নৌকাটা ওই পারে চলে আসে, পার হওয়ার পর ওই বৃদ্ধ লোকটিও উঠে বসেন। উঠে বসার পর তখন ওই জামাল ভাই চিৎকার করে, ও মানিক ভাই, মানিক ভাই বলে ডাকেন, কারণ ওখানে মানিক নামে একজন থাকার কথা ছিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যায় না। জামাল ভাই একটা বুদ্ধি আঠেন, মাথাটা খুব ঠান্ডা করে আর কি প্ল্যানটা উনি করেছিলেন। সেটা হলো উনি ওই বৃদ্ধ লোকটিকে বলেন যে, চাচা, আপনি এই লাশটার সাথে একটু বসেন, আমরা গিয়ে ওই মানিক ভাইকে খুঁজে নিয়ে আসি। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, ওরে বাবারে, এই লাশের সাথে তোমরা আমাকে রেখে চলে যাবা, এটা তো ঠিক না। তখন আবার জামাল ভাই বলেন, এটা আবার কি কথা বললেন, একটু আগেই না বললেন যে পৃথিবীতে আসছি একা, চলে যাব একা, লাশ হয়ে যেতে হবে, লাশ দেখে ভয় কিছে, তাই এখন ভয় পাচ্ছেন কেন? তখন বলে, আরে ওই সময় তো বলছিলাম তোমরা সাথে ছিলা, এই জন্য বলছিলাম, এখন তোমরা সবাই চলে যাবে, লাশের পাশে আমাকে বসায় রেখে যাবে, এটা কি হলো নাকি? তখন জামাল ভাই বলেন যে, আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা দূরে যাব না, জাস্ট খালি এই যে এতটুকু এই ঘাট থেকে উপরে উঠে দেখবো এই মানিক ভাই কোন দিকে গেল, আর তাছাড়া আমাদের আরো আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু চিৎকার করে ডাকতে হবে, আমাদের সব আত্মীয় স্বজন তো এই পারে। তখন ওই বৃদ্ধ লোকটিকে বোঝাতে সক্ষম হন এবং বৃদ্ধ লোকটি বলেন যে, বাপুরে, আমি কিন্তু চোখে কম দেখি, আমার দৃষ্টি সীমা যতটুকু আছে, যতটুকু আমি দেখতে পাই, তোমরা কিন্তু বাইরে যাবে না, আমি কিন্তু খুব ভয় পাই। তখন এই জামাল ভাই বলেন যে হ্যাঁ ঠিক আছে আমরা কাছাকাছি থাকব। নৌকা থেকে নামার পর জামাল ভাই তার অন্য দুই ভাই কামাল আর কালাম এই দুজনকে বলেছেন, এই কামাল আর কালাম পিছন দিকে তাকাবি না, সোজা দৌড় দিবি, দৌড়ে আমি যেদিকে যাই সেদিকে যাবি, এলোমেলো দৌড়াবি না, মাথা ঠান্ডা রাখবি, কিন্তু পথ হারাবি না, আমি যেদিকে যাই সেদিকে যাবি, তিনজন একসাথে থাকতে হবে। এখন ওরা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছে না, ওই পর্যন্ত স্বাভাবিক ছিল যে নেমে মানিককে খুঁজবে, তারা কিন্তু এই বিষয়টা জানে না যে এতক্ষণ কি হয়েছে বা জামাল ভাই কি আঁচ করতে পেরেছিলেন। আর জামাল ভাই বলে দিয়েছেন, এখন কোনো প্রশ্ন করিস না, যা বলার পরে বলবো। জামাল ভাই তো দিয়েছেন এক দৌড়, তার পেছন পেছন তার দুই ভাই দৌড়ানো শুরু করেছেন। আর ওই যে বৃদ্ধ, ওই বৃদ্ধ বলতেছেন, ওই ধোকাবাজ, এইভাবে আমাকে রেখে দৌড়াচ্ছিস, দাঁড়া দাঁড়া, ফল ভালো হবে না কিন্তু, দাঁড়া। এদিকে ওনারা তো দৌড়েই যাচ্ছেন, এদিকে দৌড়াচ্ছেন, আর পেছন থেকে ওই বৃদ্ধ চিৎকার, দৌড়ালে তো আসলে বৃদ্ধ চিৎকারটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসার কথা, কিন্তু মনে হচ্ছে ওই বৃদ্ধ তাদের কাছেই রয়েছে, এরকম শব্দ মনে হচ্ছিল। এদিকে ওনারা দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জামাল ভাইয়ের ওই অন্ধকারেই নজরে পড়ে একটা গোয়াল ঘরের মতো কিছু একটা দেখা যাচ্ছে, এবং ওখানে গরুও আছে। তো উনি ওনার দুই ভাইকে কি বলেছেন যে এই এইদিকে আয়, গোয়াল ঘরের ভিতরে ঢুকবো। এখন ওই দুই ভাই বলতেছেন যে ভাই সামনে তো বাড়ি ঘর আছে, বাড়ি ঘরে যাই, কয় না তুই তাড়াতাড়ি আয়, গোয়াল ঘরে ঢুকবো। ওনারা দৌড়ে গোয়াল ঘরের দরজাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, দড়ি দিয়ে বাঁধা ওই গিট খুলে ওনারা ভিতরে ঢুকে পড়েন, ঢুকে পড়ে হাঁপাতে থাকেন, এবং ওই দুই ভাইকে বলতেছেন একদম চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না। এখন এই দুই ভাই কিন্তু এখনো পরিপূর্ণ হয়ে বুঝতে পারেন নাই যে তার ভাই কেন দৌড় দিল দাদির লাশটা ওখানে রেখে। হালকা ভয় পাচ্ছিলেন, কিন্তু কেন এটা হচ্ছিল এটা তখনও বুঝতে পারেন নাই। তখন তাকে বলতেছিলেন যে জামাল ভাই বলেন তো ঘটনা কি, বলছে চুপ, একটু পরে বুঝতে পারবি, একদম শব্দ করবি না, চুপ করে বসে থাক, শব্দ করলে গরুগুলো ভয় পাবে, গরুগুলো ডাকাডাকি শুরু করবে, তখন আর একটা ঝামেলা হবে, এখন চুপ করে থাক। তো এই কথোপকথন হচ্ছে, এর মধ্যেই ধপ 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 করে এক ধরনের শব্দ হচ্ছে, মনে হচ্ছে খুব ভারী পায়ে কেউ হেঁটে আসছে। তারা চাঁদের আলোতে, কারণ গোয়াল ঘরে তো আসলে ওরকম এত টাইট ফিটিং কোনো বেড়া থাকে না, বায়ু প্রবাহিত হওয়ার জন্য বেশ অনেক জায়গায় ফাঁকা থাকে। তো চাঁদের আলোতে স্পষ্টভাবে তিন ভাই দেখতে পাচ্ছেন বিশাল দানবাকৃতির কিছু একটা ওই গোয়াল ঘরের সামনে হেঁটে এসেছে, এবং গোয়াল ঘরের চারদিকে হাঁটছে। সেটার উচ্চতা প্রায় 30-40 হাত হবে তাদের বর্ণনা অনুযায়ী। তো ওই জিনিসটা গোয়াল ঘরের চারদিকে হাঁটছে, হাঁটতে হাঁটতে হঠাৎ করে কি করেছে, ওই দানবটার এক হাত গোয়াল ঘরের যে দরজাটা ছিল যেটা দড়ি দিয়ে বাঁধা, ওই দরজার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। আর হাত ঢোকানোর সাথে সাথে ওখানকার যে গরুগুলো ছিল ওই গরুগুলো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, গরুগুলো এলো পাথারি একটা আর একটাকে লাথি মারতে শুরু করেছে। আর কয়েকটা গরুর কাছেই এই কামাল এবং কালাম এই দুজন ছিল, তারাও গরুর লাথি খেয়ে বেশ আহত হয়েছিল, তবে সেই আঘাতগুলো গুরুতর ছিল না। তো এইভাবে গরুগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, আর ওই হাতটা ঢুকিয়ে ওই হাত ভেতরে মনে হচ্ছে অন্ধকারে কিছু হাতড়াচ্ছে ওই হাতটা, তবে অল্প কিছু সময়ের মধ্যে ওই হাতটা আবার ওই দানবটা বাইরে নিয়ে যায়, এবং যেভাবে এসেছিল ওইভাবেই ধপ 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 শব্দ করতে করতে হাঁটতে হাঁটতে চলে যায়। তো ওনারা তো ওখান থেকে বাইরে বের হচ্ছেন না, এদিকে গরু মাঝে মাঝে রাতের বেলা এরকম শব্দ করেই, এই চিন্তা করে বাড়ির মালিক উঠে গেলেও, মানে ঘুম থেকে উঠে গেলে ওনারা আর ভেতর দিকে আসেন নাই, যে আরো বেশিক্ষণ শব্দ হলে ওনারা আসবেন। তো দেখা গেল যে শব্দ থেমে গেছে, ওনারা আসেন নাই। আর ওই গ্রামে গরু চুরির ঘটনা ঘটতো না, এতটুকু ওনারা নিশ্চিত ছিলেন আর কি। ফজর আজান যখন দিয়েছে, তখন এই জামাল ভাই তার অন্য দুই ভাইকে নিয়ে এই গোয়ালঘর থেকে বের হয়ে তখন ওই যে গোয়ালঘরের কাছে যে বাড়িটা, ওই বাড়িতে গিয়েছেন, টাকাটাকি করেছেন। সেই বাড়ির লোক উঠে আসে, দেখা গেল যে অন্ধকারে তো আসলে অনেক কিছু বুঝতে পারছেন না, ওই যেই বাড়িটা, ওই বাড়িটা ওনাদেরই এক দুঃসম্পর্কে আত্মীয়র। তো ওনারা তো একে অপরকে চিনে ফেলেছে, তো আত্মীয় বলেন, আরে জামাল, কালাম আর কামাল, এত রাতের বেলা তোরা আমাকে ডাকলি? তখন বলেন যে ভাই ঘরের ভিতরে ঢোকান, জরুরি কথা আছে। তখন ঘরের ভিতরে যান এবং বলেন যে এই ঘটনা আপনাদের এই গোয়াল ঘরের মধ্যে তো আমরা এতক্ষণ বসেছিলাম। তখন উনি বলেন যে যাক ভালো করেছিস, এখন যেহেতু আজান দিয়ে দিছে তাড়াতাড়ি চল ওই নদীর ঘাটে যাই, তোর দাদির লাশের কি অবস্থা। তখন ওনারা আরো বেশ কিছু লোকজন জোগাড় করে ওই নদীর ঘাটে যান, তো তখন কিন্তু মানে সকালের আলো ফুটে গেছে, ওখানে গিয়ে দেখতে পান যে তার দাদির যে লাশটা ওই লাশটার একটা পা পুরোপুরি মানে খাওয়া, আর একটা পায়ের হাঁটু পর্যন্ত খাওয়া, বাকিটা আর কোনো কিছু হয়নি, আর নৌকাটা ভাঙা অবস্থায় পড়ে আছে, আর ওই ডেড বডিটা ওই নৌকারই একটা পাশে পড়ে আছে। তখন এই দৃশ্য সকলেই দেখেছিলেন। তো যাই হোক, ওনার দাদির লাশটা ওখান থেকে আবার নিয়ে এসে যথাযথভাবে সকল প্রক্রিয়া শেষ করে কবরস্থ করা হয় সেই কবরস্থানে। এরপরে এই যে জামাল ভাই, উনি কিন্তু বেশ কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। যেমন একটা প্রশ্ন হলো যে তুমি বাড়িতে না গিয়ে কেন গোয়াল ঘরে গেলা? তখন এই জামাল ভাই বলেছিলেন যে ওনার দাদা বলেছিলেন যদি কেউ গোয়াল ঘরে ঢোকে বিপদে পড়ে, আশেপাশে অন্য কোনো মসজিদ নাই কিছু নাই কিন্তু গোয়াল ঘর আছে, এবং সেখানে যদি গরু ছাগল থাকে তাহলে সেখানে ঢুকে পড়লে বিপদ আপদের সম্ভাবনা খুব কমে যায়। কেননা ওনার দাদা নাকি বিশেষ প্রয়োজনে রাতের বেলা যদি কোথাও যেতেন তাহলে গোয়ালঘর থেকে একটি গরুর সাথে নিয়ে যেতেন, গরুর দড়িটা ওনার হাতে থাকতো সাথে নিয়ে যেতেন, আবার ওই গরুটাকে সাথে নিয়েই উনি বাড়িতে ফিরতেন, ফেরার পর গরুটাকে আবার গোয়ালঘরে ঢুকিয়ে দিতেন। যদি কখনো রাতের বেলা ইমার্জেন্সি কোনো কারণে দূরে কোথাও যেতে হতো তখন নাকি উনি এই কাজটি করতেন, ওনার দাদাই নাকি এই বিষয়টি শিখিয়ে দিয়েছিলেন। ওই চিন্তা থেকেই উনি মাথা ঠান্ডা রেখে ওই অবস্থাতেই এই কাজটি করেছিলেন। আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় গোয়াল ঘরেও কিন্তু আক্রমণ হয়, তবে এটা নির্ভর করে কোন ধরনের পিশাচ সেখানে আক্রমণ করেছে। অনেক শক্তিশালী পিশাচগুলো কিন্তু এসব কোনো কিছুই মানে না, আগুন দেখিয়েও তাদেরকে ভয় দেখানো যায় না, লোহা দেখিয়েও ভয় দেখানো যায় না, সব ধরনের কলাকৌশল বা ব্যাকরণ ওই ধরনের পিশাচদের কাছে অচল হয়ে যায়। এই ধরনের পিশাচদের খপ্পরে পড়লে কিন্তু বিপদ আছে। তবে এই যে জামাল ভাই যিনি, উনি যে বুদ্ধি করেছিলেন আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন, ওই পিশাচটা অতটা শক্তিশালী ছিল না। তবে এরপরে একজন হুজুরের সাথে কথা বলা হয়েছিল, হুজুর বলেছিলেন যে তোমাদেরকে ক্ষতি করতে না পেরে রাগ করে এসে ওই নৌকাটি সে ভেঙে দিয়ে যায়, আর যেহেতু লাশার এই যে লাশটা ছিল ওই লাশের বেশ খানিকটা অংশ সে খেয়ে ফেলেছে, তারপর এই ধরনের ঝামেলা হয়েছে, তারা রুচি ছিল না লাশটা ওইভাবে রেখে সে চলে যায়, তা না হলে ওই লাশটির একটি অংশ অবশিষ্ট থাকতো না। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর দুলাল ভাইকেও ধন্যবাদ, চমৎকার একটি ঘটনা সংগ্রহ করে সাকিব ভাইকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এভাবেই আমরা একদম গ্রামের যে ঘটনাগুলো, চর অঞ্চলের ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে কিন্তু পৌঁছে দিতে পারবো না। এই জন্য বলি যে আমরা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রকাশের চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভবপর হয় না। কেননা আমরা কখনোই বলতে পারি না 100% নিশ্চিত হয়ে যে এই ঘটনাটি সত্য, ভৌতিক ঘটনার কোনো প্রমাণ দেয়া যায় না। তাছাড়া অনেক ঘটনার সাল স্থান এগুলোরও ঠিকঠাক কোনো তথ্য পাওয়া যায় না। লোকমুখে শোনা অনেক ঘটনাই আমাদের সামনে চলে আসে, এটা লোকসংস্কৃতির একটা অংশের মতো হয়ে গেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সব ঘটনায় যে খুব মারাত্মক ভয়ের হবে বিষয়টা এরকমও নয়। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রত্যন্ত অঞ্চলের লিসেনাররা রয়েছেন যারা আমাদের ঘটনাগুলো শোনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ঘটনা পাঠাচ্ছেন বলে এই ঘটনাগুলো আমাদের গ্রামের মানুষের কাছে, শহরের মানুষের কাছে তো আছেই, গ্রামের মানুষদের কাছেও সেটা পৌঁছে গেছে। বিভিন্ন হাট বাজারে চায়ের আড্ডায় সেখানেও আপনাদের হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো মোবাইলে বাজছে, এটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটি পাওয়া। প্রিয় লিসেনার্স, আপনারা আপনাদের ঘটনাগুলো কিন্তু পাঠাতে কোনো কার্পণ্য করবেন না, আপনারা না পাঠালে কিন্তু আপনাদের হরর ওয়ার্ল্ড একটা সময় থেমে যাবে। এই জন্য অবশ্যই আপনারা ঘটনা ইনশাল্লাহ পাঠাবেন এই কামনাই করি। আর সত্য ভয়ের ঘটনাগুলোই আপনারা পাঠাবেন, কোনো বানানো ঘটনা। বানানো ঘটনাগুলো কিন্তু অনেক আকর্ষণ সৃষ্টি করতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু মিথ্যা তো মিথ্যাই। এই জন্য মিথ্যা ঘটনা শুনিয়ে আপনাদের এ আমি আনন্দ দিতে চাই না। আর যারা মিথ্যা ঘটনা পাঠাবেন হাসরের মাঠে, কিন্তু আমি অবশ্যই তাদেরকে ধরব যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন মিথ্যা ঘটনা শুনিয়েছ, এটা তো একটা প্ল্যাটফর্মে রয়ে গেছে, এই মিথ্যা ঘটনা অনেকেই শুনছে, মিথ্যা প্রচার করেছ, তখন আমি কিন্তু বলবো যে আমি কিন্তু আমি আমার জায়গা থেকে বলেছিলাম যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠান, কিন্তু যিনি পাঠান নাই আল্লাহ আপনি তাকে ধরেন। এই কারণে প্রিয় লিসেনার্স আমি বলছি যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠাবেন, ঘটনা না থাকলে পাঠানোর দরকার নাই। আর আমি এটাও বলছি যদি টাকা দিয়ে ঘটনা কখন আমাকে সংগ্রহ করতে হয় সেদিন আফনান্দা হরর ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু টাকা দিয়ে কারো কাছ থেকে আমি কখনোই ঘটনা সংগ্রহ করব না। তখন আমি অন্য কাজ করব, অন্য ধরনের কোন একটা কন্টেন্ট নিয়ে কাজ করব, কিন্তু টাকা দিয়ে আমি কারো কাছ থেকে কখনোই কোনো অবস্থাতেই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমার কারো কাছে ঘটনা সংগ্রহ না করান। এবং কেউ যদি কখনো ঘটনা দেওয়ার পর আমাদের কাছে এই ধরনের অর্থনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেন, তার কাছ থেকে আমরা কিন্তু কখনোই আর ঘটনা নেই না। সে যেই হোক না কেন, যত বড় ঘটনা সংগ্রহকই হোক না কেন, তার কাছ থেকে ঘটনা নিয়ে আমরা বন্ধ করে দিই। এরকম একটা দুটো ঘটেছে, একদম যে ঘটে নাই তা না, কিন্তু তার সাথে আমরা আর কখনো যোগাযোগই করি না, ইমেল করলেও আমরা কখনো রিপ্লাই দিই না তাদেরকে। এই জন্য আমরা আমাদের যে নৈতিক জায়গাটা সেটা ধরে রাখার চেষ্টা করছি, ইনশাল্লাহ যেদিন পারবো না সেদিন এই শো বন্ধ করে দিব। এতটুকুই বলতে চাই যে ইনশাল্লাহ সত্য ভয়ের ঘটনাগুলো পাঠানোর জন্য আমরা সবচেয়ে মানে সর্বোচ্চ চেষ্টাটা করি। এই জন্য আপনারাও চেষ্টা করবেন যেন আমরা যে প্রচেষ্টাটা অব্যাহত রেখেছি আপনাদের পাঠানো ঘটনার উপরই ভিত্তি করে, যে আপনারা সত্য ভয়ের ঘটনা আমাদেরকে পাঠান, আমরা এই বিশ্বাসটা করি ইনশাল্লাহ সামনেও করতে চাই। আর এভাবেই আপনাদের হরর ওয়ার্ল্ড ইনশাল্লাহ আরো প্রান্তিক পর্যায়ে বাংলা ভাষাভাষী পৃথিবীর যেখানে মানুষ রয়েছে তাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। লিসেনার্স চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় লিসেনার্স আমাদের 99 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব ওনার নাম পাপেল সিকদার। একটি মজার স্মৃতি রয়েছে ওনার সাথে। ভূতের ফেমে যখন যেতাম তখন তো রাতের বেলা তাদের অফিসিয়াল গাড়িতে করে আমরা যেই জায়গাগুলোতে যাব মূলত আমাদের বাসা যেখানে সেখানে তার ড্রপ করে দিয়ে যেত। তো এক এপিসোডে এমন একটি ব্যাপার ঘটে, সেখানে একজন ব্যক্তি আসে, তার সাথে তার আর একজন বন্ধু আসে। তো ওই সময় আমার বাসা ছিল ঢাকার মানে পুরান ঢাকার নবাবগঞ্জে। মজার বিষয় হচ্ছে এই যে পাপেল সিকদার, উনিও ওই এপিসোডে এসেছিলেন একটি ঘটনা শেয়ার করার জন্য। আর আমরা একই সাথে ভূত ফেমের গাড়ি যেটা মানে রেডিও ফুর্তি যে গাড়িটা সেটাতে আসি এবং নবগত সেকশন নামক যে জায়গাটা রয়েছে এখানে নেমে যাই। তো ওখানেই আমাদের সাথে বিদায় হয়। এরপরে ওনার সাথে আর দেখা হয়েছে কিনা আমার মনে পড়ে না। মজার বিষয় এটাই যে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেই ঘটনার মধ্যে ওনার সাথে ওই যে আমার দেখা হয়েছিল সেই বিষয়টি উল্লেখ করেছেন। পরে ওনার সাথে আমি ফোনে কথা বললাম, খুব ভালো লাগলো অনেকদিন পর ওনার একটি ঘটনা পেয়েছি। তো যে ঘটনাটি পেয়েছি ঘটনাটি খুব অদ্ভুত ঘটনা, আর এই ঘটনাটি আপনারা শোনার পর আপনারা আপনাদের আশেপাশে যদি এই ধরনের ঘটনা কখনো ঘটে বা আগে ঘটেছিল এই বিষয়গুলো সম্পর্কে আপনারা অনেকটাই মনে করতে পারবেন বা বিশ্লেষণ করতে পারবেন এই পাপেল সিকদার ভাই যে ঘটনাটি পাঠিয়েছেন। চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনাদের স্থায়ী ঠিকানা বা এখনো ওনারা এই কামরাঙ্গীরচরে থাকেন। তো ওনার মা বাবার বিয়ের পর পারিবারিক বিভিন্ন কারণে নিজস্ব বাড়ি ছেড়ে ওনার বাবা মা ঢাকার মুগদা এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে চলে যান। তো ওখানে যাওয়ার 2-1 বছর পর এই পাপেল ভাইয়ের জন্ম হয়। তো উনি মুগদা এলাকায় জন্মগ্রহণ করেন, সময়টা ছিল 1997 সাল। ওনার জন্ম তারিখ 7 জুলাই 1997, মানে 7/7/1997, সংখ্যাটাও বেশ মজার আর কি। তো 1998 সালে কিন্তু সারা দেশব্যাপী মারাত্মক একটা বন্যা হয়েছিল। ঢাকা শহরের অধিকাংশ এলাকা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছিল, বেশ অনেকদিন এরকম পানির নিচে ছিল। তো যাই হোক, ওনার জন্মের বেশ কিছু মাস পর হঠাৎ এক রাতে ওনার বাবা বাজার থেকে বেশ বড় সাইজের একটি ইলিশ মাছ কিনে ঘরে ঢোকেন। মূলত এখান থেকে ঘটনাটির সূত্রপাত হয়। ওনার বাবা ইলিশ মাছ নিয়ে যখন ঘরে প্রবেশ করেছেন, সাথে সাথে ওনাদের ঘরটা ভূমিকম্পের মতো একটা কাঁপুনি দিয়ে ওঠে। ওনাদের কাছে মনে হয় যে এই ঘরটি ভেঙে মনে হয় এখনই মাথার উপর পড়বে। তো ওনার মা, মানে এই পাপেল শিখদের ভাইয়ের মা, উনি বুঝতে পারেন কোনো এক অদৃশ্য অপশক্তি এই ঘরে প্রবেশ করেছে, যার প্রভাবে এই ঘরের অবস্থা এরকম হয়েছে। যখনই নাকি এই ঘরটা এভাবে কেঁপে ওঠে, তখনই এই যে পাপেল শিখদের ভাই, উনি চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দেন। ওই ঘটনা ওইখানে সমাপ্ত হলেও এর রেশ কিন্তু চলতে থাকে। একটা মারাত্মক সমস্যা দেখা দেয় এই পাপেল ভাইয়ের সাথে, সেটা হলো উনি কোনোভাবে কান্না নাকি থামাচ্ছিলেন না। আরো একটি ব্যাপার হলো যে ওনাকে কোনোভাবেই ওনার মা তার বুকের দুধ খাওয়াতে পারছিলেন না। ওনার মা এই বিষয়গুলো মোটামুটি বুঝতে পারতেন, কারণ ছোটবেলায় ওনার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছিল টুকটাক। কিন্তু এই যে বুকের দুধ খাওয়ানোর সময় ভয়ঙ্কর ভাবে এই পাপেল শিখদের ভাই উনি চোখ উল্টিয়ে ফেলতেন, একবার হাসতেন আর একবার কাঁদতেন। এই হাসি এবং কান্না দুটোই ভয়ঙ্কর ছিল। এখন হাসছেন তো কিছুক্ষণ পরে আবার কান্নাকাটি করছেন, আবার কান্নাকাটি করছেন তো আবার হাসছেন, যা কোনোভাবেই স্বাভাবিক ছিল না। এভাবে ওনাকে কোনোভাবেই একটা দুগ্ধ পোষ্য শিশুকে দুধ খাওয়ানো যাচ্ছে না, তো উনি খাবেনটা কিভাবে বাঁচবেন? এই অবস্থা দেখে এই পাপেল ভাইয়ের মা বাবা তো খুব চিন্তিত হয়ে পড়েন, কি অবস্থা হবে এই ছেলেটার। ওনারা তো টেনশনে, ওনাদেরই খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। একবার কি হয় যে ওনার নানি, এই নানি কোনোভাবে এই খবরটা পেয়েছিলেন, খবর পাঠানো হয়েছিল যে ওনার নাতির সাথে এরকম একটা সমস্যা হয়েছে। উনি ওই কামরাঙ্গি চর থেকে ওই মুগদার ওই বাসায় আসেন। তো ওই সময় পাপেল ভাইয়ের এই অবস্থা দেখে ওনার নানিও ভয় পেয়ে যান। তো ওনার নানির সাথে সাথে এই পাপেল ভাইয়ের মাকে বলেন যে দ্রুত এই পাপেলকে নিয়ে ল্যাংরা হুজুরের কাছে যেতে হবে। ওই সময় কামরাঙ্গি চরে নাকি খুব পরিচিত একজন হুজুর ছিলেন, সবাই ওনাকে ল্যাংরা হুজুর নামে চিনতেন। উনি জিনে ধরা রোগীদের রুকিয়া করাতেন, বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে তেল পড়া এগুলো দিতেন আর কি, অনেক সমস্যা সমাধানও আল্লাহর রহমতে হতো আর কি। তো নানির কথা শুনে তড়িঘড়ি করে সরাসরি ওনার মা বাবা কামরাঙ্গি চরে চলে আসেন এবং ওই ল্যাংরা হুজুরের সাথে দেখা করেন। ল্যাংরা হুজুর এই পাপেল ভাইকে দেখার সাথে সাথে নাকি বলে দেন যে আমি এর চিকিৎসা করতে পারবো না, একে ধরেছে দুধ চোরা ডাইনিতে, আর এই দুধ চোরা ডাইনিটা তুমি যে ইলিশ মাছ কিনে আনছিলা ওইটার সাথে সাথে ওই ঘরে এসে ঢুকছে, আর দুধ চোরা ডাইনির চিকিৎসা আমি করতে পারবো না বাবা, তুমি অন্য কারো কাছে যাবো, কারণ এইটার চিকিৎসা আমার জানা নাই, আর এইটার চিকিৎসার একটা বিশেষ পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতিটা আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখি নাই, যার কারণে আমি এটার সম্পর্কে কোনো সমাধান তোমাদেরকে দিতে পারবো না, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের কাছে যাও। ওই সময় নাকি এই দুগ্ধপোষ্য শিশুদেরকে এই দুধ চোরা ডাইনি ধরত, আর যেই বাচ্চাকেই ধরত অল্প কয়েকদিনের মধ্যেই একটা অদ্ভুত ঘটনা ঘটত, হয় বাচ্চাটা মারা যেত অথবা হঠাৎ করে ওই বাচ্চাটা গায়েব হয়ে যেত, কোথায় চলে যেত কি হয়েছে না হয়েছে কেউ কিছু বলতে পারত না। কিন্তু প্রত্যেকেরই এই ধরনের সমস্যা দেখা দিত, সেটা হলো হাসি কান্না, সারা রাত কান্নাকাটি করছে অথবা সারা রাত হাসছে কোনো কারণ ছাড়াই, আর কোনো কিছু খাওয়া দাওয়া করবে না তারা। তো ওনারা বেশ অনেক দূরে একটা মানুষের সন্ধান পেয়েছিলেন আর কি। তো এখন যে কামরাঙ্গি চরের যে অবস্থা, 1997-98 সালে কিন্তু এরকমটা ছিল না, তখন ওই জায়গাটা অন্যরকম ছিল, একটা চর ছিল নবাবগঞ্জ সেকশনের পরে বুড়িগঙ্গা নদী, এরপর কামরাঙ্গি চর আবার বুড়িগঙ্গা নদী, এরপর কেরানীগঞ্জের একটা জায়গা খোলামরা বলে, ওই খোলামরার ওই পারে একজন মহিলা ছিলেন, একজন হিন্দু ভদ্র মহিলা, সবাই তাকে বৈদ্যার মা নামে নাকি চিনতেন। উনি এই দুধ চোরা ডাইনি ট্রিটমেন্ট জানতেন, তো ওনার কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন উনি দেখেই নিশ্চিত হয়ে যান যে এই পাপেল ভাইকে দুধ চোরা ডাইনিতে ধরেছে। এবং উনি বলে দেন যে এই পাপেলকে সার্বক্ষণিক কেউ না কেউ পাহারা দিয়েছে বলে ওই দুধ চোরা ডাইনিটা তাকে বিশেষভাবে এক ধরনের ভয়ানক আক্রমণ যেটা সেটা কখনো করতে পারেনি। শুধু এক সেকেন্ডের জন্য যদি সুযোগ পেত তাহলেই সে এই পাপেল ভাইকে নিয়ে খেয়ে ফেলত, মানে মারতো না খেয়েই ফেলত। খেয়ে ফেলা মানে তো মানে মেরেই ফেলা, কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার খেয়ে ফেলার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। তো যাই হোক, ওই ভদ্র মহিলা উনি এই পাপেল ভাইয়ের বাবাকে একদমে একটা কাঁচের শিশি কিনে আনতে বলেন এবং কিছু সরিষার তেল কিনে আনতে বলেন। তো সবকিছু এনে দেয়া হয় এবং তার কাছে দিয়ে দেয়া হয় এবং উনি বলে দেন যে এই যে তেল পরে দিয়ে দিলাম এইটা ওর নাকে মুখে দিবা, শরীরে মাখাবা, যদি তোমার ছেলে কান্নাকাটি করে ওঠে তাহলে ওই ছেলেকে আমার কাছে নিয়ে এসো, আর যদি কান্নাকাটি না করে ওঠে তাহলে ওই ছেলেকে তুমি আমার কাছে আর কখনোই আনতেও পারবা না, ওই ছেলেটাকে তুমি আর কখনো পাবাও না, ওটা ওখানেই শেষ, ওখানেই হারিয়ে যাবে। তো ওখান থেকে তাকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ওনার মা তেলটা হালকা গরম করে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে এই তেলটা এই পাপেল ভাইয়ের নাক মুখ এই জায়গাগুলোতে কিছুটা দেন, শরীরে মাখতে থাকেন। অনেকক্ষণ এভাবে মালিশ করার পর একটা সময় উনি কান্নাকাটি করে ওঠেন। কান্না করার সাথে সাথে ওনার মা বাবা এই পাপেল ভাইকে নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওনার কাছে আসার পর উনি বলেন যে এই ছেলেটা সৃষ্টিকর্তার ইচ্ছায় বেঁচে গেছে, এই ছেলেটাকে দুধ চোরা ডাইনি নিতে পারে নাই, এই ছেলেটা যদি কান্নাকাটি না করত তার মানে হচ্ছে যে এই ছেলেটা তোমাদের ছেলে না, এই দুধ চোরা ডাইনির পিশাচ কোন শিষ্য এসে তোমার ছেলে সেজে এখানে বসে আছে এবং এই তেলটা দেওয়ার সাথে সাথে ওইখানে থাকতো না, অদৃশ্য হয়ে যেত। এরা এভাবেই কোনো একটা দুগ্ধপোষ্য শিশুকে টার্গেট করে এবং টার্গেট করে এটাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর এই পিশাচগুলো শিশু সেজে বসে থাকে এবং একটা পর্যায়ে ওরা গায়েব হয়ে যায়। এটা ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে যদি এটাকে শনাক্ত করা যায় যে এটাই হচ্ছে পিশাচ, তখন গরম তেলে এটাকে যদি ছেড়ে দেয়া হয় বা গরম তেল লাগানো হয় সাথে সাথে ওইটা মারা যায় এবং মৃত হয়ে কাক বা কোনো একটা মৃত কোনো একটা প্রাণী, কোনো একটা পাখি বা অন্য কোনো প্রাণীর আকার ধারণ করে, তার মানে হচ্ছে ওই জিনিসটা মারা গেছে। কিন্তু ওই জিনিসটা মারা গেছে কিন্তু ওই সন্তানটা কিন্তু নাই, ওই সন্তানটাও মারা গেছে, তাকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে বা যে কোনো কিছু করেছে, ওইটাকে আর কখনোই ফেরত পাওয়া যাবে না, ওই সন্তান শেষ, তার মৃত্যু হয়ে গেছে। তো এভাবেই এই দুধ চোরা ডাইনি এই জিনিসটা মানুষকে আক্রমণ করত। এখনো যে হয় না তা কিন্তু না, প্রিয় লিসেনার্স, এখনো হয়, হয়তোবা আপনাদের হয়তোবা জানা আছে কোনো কোনো এলাকায় এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে বা ঘটত আগে, কিন্তু এখন অনেকটা কমে গেছে এটা সত্য। কিন্তু একটা ব্যাপার কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা রাতের বেলা অনেক সময় বাচ্চাকে ঘুম পাড়িয়ে বিছানায় একা একা শুয়ে দিয়ে আমরা এদিক ওদিক কাজে চলে যাই, বাড়ির অন্য কোনো কাজ করছি, মা একটা কাজ করছে, বাবা একটা কাজ করছে, বাড়ির জানালা খোলা বা জানালা বন্ধও থাকতে পারে, বিছানায় বাচ্চা একা একা শুয়ে আছে। প্রিয় লিসেনার্স, খুব সাবধান, সাবধান, এই কাজটা করা যাবে না। বাচ্চাকে কখনোই রাতের বেলা একা রাখবেন না, কখনোই না। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে একা আপনি রাখতে পারেন, ধরেন যে বাচ্চার পাশে শুয়ে থাকার মতো কেউ নাই, বাচ্চাকে ওই অবস্থায় পাহারা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু আপনার পাশে তো মোবাইল ফোনটা আছে, মোবাইল ফোনে অবশ্যই সূরা বাকারা ডাউনলোড করে রাখবেন। নেট নাও থাকতে পারে, মানে ইন্টারনেট নাও থাকতে পারে, তখন চালাতে অসুবিধা হবে ইউটিউব থেকে, সূরা বাকারাটা চালিয়ে দিয়ে যদি আপনারা অন্য কোনো কাজ করেন, আশেপাশে চলে যান, তাহলে ইনশাল্লাহ সমস্যা নাই, আল্লাহ হেফাজত করবেন। কিন্তু সাবধান, কোনো অবস্থাতেই বাচ্চাকে রাতের বেলা একা একা রাখবেন না, অবশ্যই না, তাহলে ভয়ানক বিপদ কিন্তু ওই বাচ্চার উপর নেমে আসতে পারে। দুধ চোরা ডাইনি আক্রমণ যদি নাও করে, অনেক বদ জিন কিন্তু ওই বাচ্চার উপর আক্রমণ করতে পারে, বদ নজর দিতে পারে, যার প্রভাবে ওই বাচ্চা মারাত্মকভাবে অসুস্থ হয়ে যেতে পারে। এমনও হতে পারে কোন দুষ্টু জিন স্থায়ীভাবে ওই বাচ্চাকে প্রভাবিত করতে পারে, কোনোভাবেই তাকে ছোটানো যাচ্ছে না, এমন অবস্থাও হতে পারে। এই জন্য প্রিয় লিসেনার্স, আশা করব আমার এই পরামর্শটি আপনারা বিবেচনা করে দেখবেন, প্রয়োজনে এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে কথা বলতে পারেন যে এই বিষয়টি করা যাবে কিনা। সকলের কাছে যেহেতু স্মার্টফোন আছে, অবশ্যই এই কাজটি করবেন। নিশ্চয়ই আমরা শহর এলাকায় আছি বলে কখনোই বলতে পারবো না যে আশেপাশে বদ জিনের কোনো আনাগোনা নেই। পাপেল শিকদার ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার একটি ঘটনা যেটা ওনার নিজের সাথে ঘটেছিল, এই ঘটনাটি আপনি শেয়ার করেছেন। উনি একটা উদাহরণও দিয়েছিলেন, সেটা হচ্ছে যে একজন কবিরাজ, যেহেতু উনি ওনার সাথে ঘটনাটা ঘটেছিল সেই প্রসঙ্গে ঘটনাটি শুনেছিলেন, যে একজন কবিরাজের কাছে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হয়েছিল। ওই কবিরাজকে দেখার সাথে সাথে ওই বাচ্চাটি অদ্ভুত রকমের আওয়াজ করতে থাকে, আর কবিরাজ ওই বাচ্চার মা বাবাকে বলে ওঠে, আপনারা তো দেখি দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন, এটা আপনার বাচ্চা না, এটা বাচ্চা রূপে পিশাচ, একে এক্ষুনি ফুটন্ত গরম তেলে ছেড়ে দিতে হবে এবং দেখবেন এটা মরে পশু পাখির রূপ নেবে, আপনার বাচ্চাকে অনেক আগে এই পিশাচ খেয়ে ফেলেছে, আপনাদের ক্ষতি করার ধান্দায় এ এখন রয়ে গেছে। তার মানে প্রিয় লিসেনার্স, আমরা কি বুঝলাম যে ওই বাচ্চাটা এই কারণে ওই ফ্যামিলিতে রয়ে যায় যাতে করে ওই মা বাবাকে ক্ষতি করা যায় বা আশেপাশে আরো কোনো বাচ্চাকে ক্ষতি করা যায়, এভাবে রয়ে যায়। তো যাই হোক, ওইটার পরে ওই কবিরাজ বলেন যে আপনাদের গণ্যমান্য ব্যক্তিদেরকে ডাকেন, তাছাড়া আমি এই ভয়ানক ট্রিটমেন্টটা করতে পারবো না, তাদের অনুমতি যদি পাই এবং আপনার সম্মতি দেন তাহলে আমি এটা পরখ করে দেখাবো আপনাদের। তখন গণ্যমান্য ব্যক্তিরা যখন অনুমতি দেন, সত্যি ফুটন্ত তেলের মধ্যে যখন ওই বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হয়েছিল, সাথে সাথে ওখানে একটা মরা কাক ভেসে উঠেছিল। একটা মানুষের বাচ্চা হলে কি হতো? নিশ্চয়ই এরকমটা হতো না। আর ওই কবিরাজ বলে দিয়েছিলেন, মানুষের বাচ্চা হলে ওই বাচ্চার কিছুই হবে না, এই গরম তেলে যে তার ক্ষতি হবে, শরীর পুড়ে যাবে, না কিচ্ছু হবে না, সে দিব্যি স্বাভাবিক থাকবে। প্রিয় লিসেনার্স, দেখুন এই পাপেল শিকদার ভাইকে কিন্তু গরম তেল মাখাতে বলা হয়েছিল, একদম ফুটন্ত গরম তেলের মধ্যে তাকে চুবাতে বলা হয় নাই, মানে ওই তেলটা গরম করে তাকে মাখাতে বলা হয়েছে। যদি পিশাচ হয় তাহলে তো ওখান থেকে ভাগবে বা মারা যাবে, কিছু একটা হবে, আবার ছেলে হলে কান্নাকাটি করে উঠবে, তার মানে ওটা ওনারই ছেলে, এরকমটাই কিন্তু হয়েছিল। পাপেল শিকদার ভাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আশা করছি এই বিষয়গুলো আপনারাও সতর্ক থাকবেন। ঘটনাটি আশা করব আপনাদের ভালো লেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগত। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 99 নম্বর এপিসোডের চতুর্থ ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার ঘটনা কিন্তু অনেকগুলো ইতোমধ্যে আমাদের চ্যানেলে আমরা প্রচার করেছি। ওনার নাম মোহাম্মদ সোহেল রানা। ওনার বাড়ি ঢাকার সাভারের বলিয়ারপুরে। তো উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ওনার আম্মুর এক বান্ধবীর সাথে ঘটে যায় একটি ঘটনা। ওই বান্ধবীর নাম হচ্ছে রাহেলা, মানে রাহেলা আন্টির সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটির সময়কাল 1990 কি 91 সালের দিকে, রমজান মাসে ঘটনাটির সূত্রপাত হয়। 1989 বা 90 সালের দিকে এই রাহেলা আন্টির বিয়ে হয়েছিল মানিকগঞ্জ জেলার কোন একটা এলাকায়। এলাকাটার নামটা নিশ্চিত করে বলতে পারেন নাই সোহেল রানা ভাই। তো এই রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছিল। রাহেলা আন্টি থাকতেন ঢাকাতে। এখন ঢাকাতে থেকে অভ্যস্ত একটা মেয়ে গ্রামে গিয়ে সংসার করাটা তার জন্য একটু
মানিয়ে নেওয়াটা টাফ। তো যেহেতু তার বাবার বন্ধুর ছেলে, উনি আসলে বিয়েতে খুব একটা রাজি না থাকলেও ফাইনালি আর অমত করেন নাই, বিয়ে হয়ে যায়। বিয়ের পর উনি ওনার স্বামীর চলে যান। তো স্বামীর বাড়িতে যাওয়ার 15 দিন পর উনি আবার নিজের বাবার বাড়িতে আসেন। এখন আসার পর উনি বলে যে আমি আর ওই বাড়িতে যাব না, আমার ভালো লাগে না। এখন কেন ভালো লাগে না, এর পেছনে কারণটা হলো ওই যে বাড়িটা, ওই বাড়ির তিন পাশে হলো বাঁশঝাড়, বেশ বড় বড় বাঁশ সেখানে আছে। আর উঠোনের একটা পাশে হচ্ছে রান্নাঘর। তো একটা বাড়ির তিন পাশে বাঁশঝাড়, এমনকি ওই বাড়ির পেছন সাইড যেটা, ওই পেছন সাইডেও বড় বড় বাঁশ রয়েছে, এবং বাঁশ হেলে ওই টিনের চালের উপর চলে আসে বাতাসে। ওই বাঁশগুলো যখন নড়ে, বা কঞ্চিগুলো সাথে সাথে নড়ে, বাঁশের কঞ্চির সাথে টিনের চালের যখন একটা ঘর্ষণ হয়, এক ধরনের কিন্তু শব্দ হয়। এই শব্দটা কিন্তু অনেকেই আমরা শুনেছি, আমি নিজেও শুনেছি। তো রাহেলা আন্টি তো ঢাকায় থেকে অভ্যস্ত, উনি এই জায়গাতে আসলে ওইভাবে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না, ভয় ভয় লাগতো। আর ভয় লাগার মতোই তো পরিবেশ, কারণ ওনার যে শ্বশুর বাড়ি, ওই শ্বশুর বাড়িতে লোক সংখ্যাও ছিল কম, মাত্র 4 জন লোক, উনি সহ, মানে শ্বশুর, শাশুড়ি, তার হাজবেন্ড আর উনি, এই 4 জন, আর কেউ নাই। আর ওখানে আশেপাশে বাড়ি ঘরগুলো ছিল, একটা বাড়ি থেকে আর একটা বাড়ির দূরত্ব বেশ ভালোই, কেউ কারো বাড়িতে খুব প্রয়োজন ছাড়া যেত না, যেহেতু দূরে দূরে বাড়ি, একদম গ্রাম অঞ্চলে বাড়িটা। রান্নাঘর থেকে যখন রান্না করে বড় ঘরে, মানে যে ঘরে সবাই থাকেন বা খাওয়া দাওয়া করেন, ওখানে আসতে হতো, তখন ওই চালের উপর যে বাঁশার ওইদিকে কিন্তু নজর যেত। এই রাহেলা আন্টি, উনি যখন রান্নাঘর থেকে রান্না করা খাবার নিয়ে ঘরের মধ্যে যেতেন, তখন নাকি ওই চালের উপর যখন ওই বাঁশের দিকে নজর পড়তো, ওনার ভয় লাগত। আর যেহেতু রাহেলা আন্টির বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওনার যে শ্বশুর শাশুড়ি, তারাও রাহেলা আন্টিকে নিজের আপন মেয়ের মতোই দেখতেন, খুব ভালোবাসতেন। আর শাশুড়ি উনাকে দিয়ে পারতপক্ষে রান্না করাতেনই না, একে তো নতুন বউ, তারপরও রান্নাঘরের কাছে সহজে যেতে দিতেন না, কিছুটা এগিয়ে জুগিয়ে দেয়া এই আর কি। আর রান্না করার পর জাস্ট খালি খাবারটা পরিবেশন করতে হতো ওই রাহেলা আন্টিকে। এভাবেই চলছিল। তো 15 দিন পরে আসার পর উনি আর যেতে চান না। এদিকে কি হয়, রমজান মাস চলে এসেছে, বাড়িতে তো লোকজন নাই, হঠাৎ করে এই রাহিলা আন্টির শাশুড়ির প্রচন্ড জ্বর এসেছে, জ্বর এসেছে। এখন লোক তো নাই বাড়িতে কেউ, এই রাহিলা আন্টির যিনি হাজবেন্ড, উনিও তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য খুব বেশি জোরাজুরি করছিলেন না, কারণ আসলেই তো একটা ভয়ঙ্কর পরিবেশ আছে আসলে তার বাড়িতে, এই জন্য উনি শহর থেকে গিয়ে ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারছিলেন না। চিন্তা করছেন থাক না, তার বাড়িতেই, বাবার বাড়িতেই থাক। তো ওনার হাজবেন্ড শ্বশুর বাড়িতেই আসা যাওয়া করতেন, রাহেলা আন্টির সাথে দেখা করতেন, ওখান থেকেই আবার ওনার কর্মস্থল ঢাকাতে চলে যেতেন। তো এভাবে কাটছিল। তো রমজান মাস যখন চলে আসে, রাহেলা আন্টির শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন, তখন বাধ্য হয়েই উনি নিজেই শ্বশুর বাড়িতে যান। এমত অবস্থায় তার তো আসলে যাওয়াটা উচিত। তো উনি যখন যাচ্ছিলেন ঢাকা থেকে মানিকগঞ্জ আসতে আসতে, তখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। আর ওই দিনটা এমন ছিল যে ওই রাত্রে সাহরি করে পরের দিন থেকে রোজা। ওনার হাজবেন্ডের সাথে উনি যাচ্ছিলেন ভ্যানে করে, মানিকগঞ্জে বাস স্ট্যান্ড এখন আমরা যেটা দেখি, ওখান থেকে ভ্যানে করে 3-4 কিলো যেতে হতো ভেতর দিকে, এমনটাই জানিয়েছেন আর কি সোহেল রানা ভাই। তো যাচ্ছিলেন একটা জায়গা দিয়ে, ওই জায়গাটা বেশ অন্ধকার ছিল, হঠাৎ করে নাকি রাহেলা আন্টি বলে ওঠেন তার হাজবেন্ডকে যে আমার তো খুব শীত লাগছে, খুব ঠান্ডা লাগছে আমার। তখন আসলে শীতের সময় ছিল না, কিন্তু ওনার খুব শীত লাগছিল। অনেক সময় জ্বর আসার আগে এরকম হঠাৎ করে শীত লাগে, কাঁপুনি দিয়ে একটা শীতের ভাব আসে আর কি শরীরে। তখন ওনার হাজবেন্ড কি করেছেন, যে ওনার কাছে একটা চাদর থাকতো সব সময়, তো ওই চাদরটা রাহেলা আন্টি শরীরে পেঁচিয়ে দেন। তো রাহেলা আন্টিও উনি ভ্যানে বসে আছেন, এইভাবে বাড়িতে চলে আসেন। বাড়ি আসতে আসতে আবার উনি স্বাভাবিক হয়ে যান আর কি, আর কোনো সমস্যা নাই। এসে দেখা যায় ওনার শাশুড়ির প্রচন্ড জ্বর, উনি তাড়াতাড়ি করে শাশুড়ির সেবা শুশ্রূষা শুরু করে মাথায় জল পট্টি দেন। তো কিছুটা জ্বর কমে আসে ওনার সেবা শুশ্রূষা আল্লাহর রহমতে। রাত বেজে গেছে প্রায় 1টা, এদিকে সাহারি করতে হবে, রান্না ভাড়া করতে হবে। উনি আবার রান্নাঘরে চলে গিয়েছেন রান্না করার জন্য। এখন বাড়ির সদস্যরা তো আসলে মাত্র চারজন, এখন ওনার শ্বশুরও তো বৃদ্ধ হয়ে গেছেন, এখন ওনার শ্বশুর ওনার শাশুড়ির পাশে বসে আছেন। রাহেল আন্টি তার স্বামীকে বলেন যে আমার সাথে একটু এগিয়ে জুগিয়ে দাও, এত রাতের বেলা আমার তো ভয় লাগছে। এদিকে ওনার হাজবেন্ড এতটাই ক্লান্ত ছিলেন যে উনি যে বলছেন, ডাকছেন বারবার, যতবার ডাকতবার হু হু এরকম করে উত্তর নেন, কিন্তু এটা টোটালটাই ঘুমের ঘরে, মানে উনি কোনোভাবেই শুনছেন না রাহেল আন্টি কি বলছেন। এতটা ক্লান্ত গভীর ঘুমে চলেছেন, গভীর ঘুমের মধ্যে উনি উত্তর দিচ্ছেন। তো রাহেল আন্টি বুঝতে পারেন যে ডাকাডাকি করে রেখে লাভ নাই, এ খুব ক্লান্ত, কোনোভাবেই উঠবে না, যাই আমি একাই রান্নাঘরে চলে যাই। তো উনি রান্নাঘরে গিয়ে রান্না বাড়া সেরেছেন। তো রান্না করার পর উনি ভাতটা যখন হয়েছে আর কি, ভাতটা হাতে নিয়ে ঘরে আসবেন, তো ওই যে ঘরের উপর যে বাসগুলো আছে হেলে পড়া, হঠাৎ করে ওনার নজর যায় একটা বাসের দিকে, যে বাসটা বেশ বড় সড় ছিল কিন্তু হেলে পড়া ছিল চালের উপরে। দেখেন যে হেলে পড়া, যে বাঁকা হয়ে গেছে যে অংশটা আর কি, ধনুকের মতো, ওই অংশে একদম রাহেলা আন্টির চেহারার একটা মহিলা বসে আছে, একটা মেয়ে বসে আছে, কিন্তু এই মেয়ের মুখের একটা পাশ বাঁকা, তার হাত বাঁকা প্যারালাইজড রোগীর মতো, তার পায়ের নিচের অংশ বাঁকা। অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন যে মানুষগুলো বা প্রতিবন্ধী মানুষগুলোকে যখন দেখি এই ধরনের অবস্থা ঠিক তেমন। আর এই ধরনের বাঁকা মুখওয়ালা মানুষরা যেভাবে কথা বলে, অস্পষ্ট ভাবে কথা বলে, গোঙায় গোঙায় কথা বলে, ঠিক ওই বাসের উপর বসে ওই মেয়েটা ওইভাবে গুঙিয়ে গুঙিয়ে ডাকছিল, রাহেলা এদিকে আয় এদিকে আয়, এইভাবে ডাকছিল। এই দৃশ্য দেখার সাথে সাথে এই রাহেলা আন্টি তো প্রচন্ড জোরে দেন এক চিৎকার, চিৎকার দিয়ে ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যান, আর ভাতের পাতিল উঠোনে পড়ে সমস্ত ভাত চারদিকে ছড়িয়ে যায়। ওনার প্রচন্ড জোরে এই চিৎকার শুনে ওনার শ্বশুর ছুটে আসেন, এই চিৎকারে ওনার হাজবেন্ডেরও ঘুম ভেঙে যায়, ওনার শাশুড়ি অসুস্থ শরীর নিয়ে বাইরে আসেন, এসে দেখেন যে উনি এরকম ফেইন্ট হয়ে পড়ে আছেন। তাড়াতাড়ি ধরাধরি করে ঘরে নিয়ে যাওয়া হয়, ওনার ওই রাত্রে আর জ্ঞান ফেরে নাই। পরের দিন সকালবেলা ওনার জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পর উনি ভালো করে কথা বলতে পারছেন না, খালি কোনো মতে মানে চোখ খুলে তাকাতে পারছিলেন, আশেপাশের মানুষগুলোকে দেখছিলেন, আসলে চিনতে পারছিলেন কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। কিন্তু ঘটনার শুরুটা কিন্তু এখান থেকেই, ওই দিন সকাল থেকে আস্তে আস্তে ওনার মুখ একপাশে বাঁকা হওয়া শুরু করে, ওনার হাত পা গুলো বেঁকে বেঁকে যায়, উনি আর কথা বলতে পারছিলেন না, খাওয়া দাওয়া করতে পারেন না, এমনকি উনি যখন বিছানায় শুয়ে ঘুমাতেন ওনার হাত দুটো নাকি বুকের উপরে সোজা করে উনি রাখতেন, মানে হাত দুটো যে পাশে রাখবেন বা পেটের উপরে বা বুকের উপরে শুয়ে রাখবেন বিষয়টা এরকম না। তো ওনাকে যখন মানুষ এই অবস্থায় দেখলেন, ওনার শ্বশুরবাড়ির লোকজন, দ্রুত মানিকগঞ্জ হসপিটালে তাকে ভর্তি করা হলো, সেখান থেকে ঢাকা, ঢাকাতে তার পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হলো। এখন কি হয়েছে এটা তো রাহেলা আন্টি বুঝতে পারছেন, মানে বলতে পারছেন না, ওই অবস্থাতে উনি তো কথা বলতে পারছিলেন না ভালো করে, মানুষজন তো কিছুই বুঝতে পারছে না, মানুষ মনে করে যে হয়তো বা কোনো কারণে প্যারালাইজড হয়ে গেছে, ট্রিটমেন্ট করাতে হবে। এইভাবে দিনের পর দিন ধরে ওনার ট্রিটমেন্ট চলছে, প্রায় 17 দিন উনি হসপিটালে ভর্তি ছিলেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের ট্রিটমেন্ট চালিয়ে নিয়েছিলেন, কিন্তু যখন কোনো উন্নতি হচ্ছিল না তাকে রিলিজ দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়, কিছু কিছু ওষুধ দিয়ে দেওয়া হয়, কিন্তু ওনার কোনো উন্নতি হয় না। এদিকে হসপিটাল থেকে আসার পর মাঝরাতে উনি কেমন যেন চিৎকার করে উঠতেন, ওনার চোখের দিকে তাকালে মনে হতো ভয়ঙ্কর কোনো কিছু দেখছেন উনি, যেটা বাসার মানুষ দেখতে পাচ্ছেন না। তার চোখগুলো এত বড় বড় হয়ে যেত, মনে হচ্ছে দুটো চোখ এখনই ফেটে বের হয়ে আসবে। এদিকে সময়টা কিন্তু রমজান মাস, প্রথম রমজানে মানে শুরু হয় নাই, সাহরির আগেই এই ঘটনা ঘটেছে। এভাবে দিন যাচ্ছে, প্রথম রমজান থেকে 20 রমজান চলে এসেছে। এদিকে এই যে রাহেল আন্টির যিনি বাবা, উনি একজন কবিরাজের সন্ধান পান। তো ওনার পরিচিত কবিরাজি ছিল, ওখানে উনি গিয়েছেন কবিরাজের কাছে, তো কবিরাজের কাছে যাওয়ার পর কবিরাজ সবকিছু শোনার পর বলছেন, তোর মেয়েকে তো মেরেই ফেলেছিস, তা আমার কাছে এখন কেন আসছিস? যা, আমি মরার পর মাটি দিয়ে দিস, আমি আর কি করব, এত পরে আসলে হবে? তখন এই রাহেলা আন্টির বাবা, যিনি ওই কবিরাজের কাছে, খুব কান্নাকাটি করেন যে কি করব, আমরা তো আসলে বুঝতে পারতেছি না ঘটনাটা কি ঘটছে। বলে যে যা বোঝার আমি বুঝে গেছি, মেয়েকে তোর বাড়িতে নিয়ে আয়, আর আজকে রাত্রে আমি তোদের বাড়িতে যাব, আমার সাথে আরো দুইজন কবিরাজ থাকবেন, বাড়ির দরজা খুলে রাখবি, তোর বাড়ি আমি চিনি, আমার জন্য দরজায় টোকা দিতে না হয়, দরজা খোলা রাখবি, রাহেলার ঘর খোলা রাখবি, তোরাও জেগে থাকবি, সবাই থাকবি আমার পাশে, কিন্তু আমি যেন তোদেরকে গিয়ে ডাক না দেই, মানে ডাক দেওয়ার মতো যেন পরিবেশ না হয়। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। তো ওই দিন ওই কবিরাজ রাত বারোটার দিকে, এটা কিন্তু ঢাকাতেই হয়েছে, রাত বারোটার দিকে এই রাহেলা আন্টির বাসায় যান, ওনার মা বাবা ছিল, ওনারা দরজা খুলে রেখেছিলেন, কবিরাজ আসেন, আসার পরে কবিরাজ রাহেলা আন্টির ঘরে যান, যাওয়ার পরে উনি রুকিয়া শুরু করে দেন রাহেলা আন্টির উপরে। রুকিয়া শুরু করার সাথে সাথে দেখা যেত রাহেলা আন্টির শরীর প্রথমে পুরো নীল বর্ণ হয়ে যেত, মনে হচ্ছে ওনার শরীরের সমস্ত রক্ত নীল হয়ে গেছে, যেটা উনি তো ফর্সা মানুষ ছিলেন, রক্ত নীল হয়ে গেলে শরীরটাও তো নীল হয়ে যাবে, ওরকমই দেখাবে। আবার আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ওনার চেহারা আগের মতো ফর্সা হয়ে যেত, উনি ফর্সা মানুষ ছিলেন। আবার তার শরীর পুরো কালো মিচমিচে হয়ে যেত, একদম মনে হতো যে উনি একদম কালো একজন মানুষ, কিন্তু আসলে ওইটা ওনার গায়ের রং ছিল না। তো এইভাবে চলতে লাগলো, এর মধ্যে মাঝে মাঝে তার শরীরে হঠাৎ করে এমন শক্তি এসে যেত যে পাঁচ ছয় জন মিলেও তাকে ধরে রাখা যাবে না, এমন একটা অবস্থা হতো। তো এভাবে প্রতিদিন ওই কবিরাজ আসতেন এবং রুকিয়া করতেন। তো করছেন করছেন, এই যে কোন দিক দিয়ে রমজান মাস শেষ হলো, ঈদ চলে গেল, এই ঈদ রমজান এই জিনিসটা ওনারা আসলে ওইবারের মতো বুঝতেই পারেন নাই। তো আস্তে আস্তে রাহেলা আন্টির মধ্যে কিছু পরিবর্তন আসতে থাকে, পরিবর্তনটা ইতিবাচক পরিবর্তন, মানে আস্তে আস্তে ভালো হয়ে যাওয়া শুরু করে। সাত দিন রুকিয়া করার পর ওনার শরীরের পরিবর্তন আসতে শুরু করে, হাত পা গুলো আবার আগের মতো আস্তে 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 স্বাভাবিক হতে থাকে, তেল পড়া দেওয়া হয়, সেগুলো মালিশ করতে বলা হয়। যে তেলগুলো দেওয়া হয়েছিল, এই তেলগুলোর নাকি এমন বিশ্রী গন্ধ ছিল, সেটি শরীরে মাখলে ভয়ানক দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ত। তো পহেলা রমজান, যেটা তার আগের রাত বা পহেলা রমজান থেকে শুরু করে এক মাস ২৩ দিন লেগেছিল রাহেলা আন্টির পুরোপুরি স্বাভাবিক হতে। উনি যখন স্বাভাবিক হন, তখন মূলত উনি কি দেখেছিলেন সেটা সকলকে বলেন, আর তখন মানুষজন বুঝেছিল আসলে কেন রাহেলা আন্টির মুখ একদিকে বাঁকা হয়ে গেল, হাত পা কেন বাঁকা হয়ে গেল, কেন উনি যে জিনিসটা দেখেছিলেন ঠিক সেইটার মতোর অবস্থাই ওনার হয়েছিল। টিনের চালে ওই বাঁশের উপরে যে বসেছিল তার চেহারার মতো হয়ে গেছিল। তো ওই কবিরাজ বলেন যে রাহেলা, তুমি তো স্বাভাবিক হয়েছ, কিন্তু তোমার উপর আসর কিন্তু এখনো কাটেনি, এখনো কিন্তু সমস্যা আছে, তুমি খুব দরকার ছাড়া এই রুমের বাইরে যাবা না, এখানেই থাকবা, আমার আরো কাজ আছে, এই কাজগুলো আমি করব, ১০ দিন পরে আমি আসব, এর মাঝে খারাপ কিছু হলে অবশ্যই জানাবা, কিন্তু খুব দরকার ছাড়া তুমি এই রুম থেকে বাইরে বের হবে না, এখানেই থাকবা। এখন সমস্যা হলো কি, যে ওই কবিরাজ চলে যাওয়ার পর ২-৩ দিন পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল, এরপরে এই রাহেলা আন্টির বাসার লোকজন এক ভয়ানক বিপদের মুখে পড়ল। সেটা হলো, ওনারা এই রাহেলা আন্টির যে রুমটা, এই রুমের থেকে বাইরে গেলে দেখতো যে উঠোনে রাহেলা আন্টি হাঁটাহাঁটি করছে, আরে রাহেলা এখানে আসলো কিভাবে, তো রুমে ছিল। আবার দেখে এই রাহেলা আন্টি গাছের মাথায় বসে আছে, কিন্তু রাহেলা আন্টি কিন্তু রুমে। কখনো দেখা যায় রাহেলা আন্টি ওয়াশরুমে গেছে, কিন্তু উনি আসলে ওয়াশরুমে না, ভেতর থেকে যখন আওয়াজ আসতো এই ভেতরে কে, আমি রাহেলা, কিন্তু রাহেলা আন্টি কিন্তু তার রুমে। ওনারা আবার দেখছেন যে রাহেলা আন্টি তো রুমে বসে আছে। এই যে সমস্যাগুলো শুরু হলো তাদের বাসায়, একবার গাছের উপর, একবার ওয়াশরুমে, একবার উঠোনে, মানে দিনের বেলাতেও এই ধরনের সমস্যা দেখা দিত। আর ওই জিনিসটা যখন উঠোনে বা গাছের উপরে দেখা দিত, তখন বাড়ির সদস্যদেরকে উদ্দেশ্য করে হাসতে থাকতো, বিশ্রী সে হাসি। এই হাসি দেখলে যে কারো পিলে চমকে যাবে এবং অজ্ঞান হয়ে যাবে। বাড়ির লোকজন তো প্রচন্ড ভয়, এই ভয় নিয়ে তারা দিন পার করতে লাগলো। এদিকে উনি তো রুম থেকে বের হন না, ওই কবিরাজ কিছু আমল শিখিয়ে দিয়ে গেছিলেন, উনি সেটা করছেন, উনি বুঝতে পেরেছেন যে কি সমস্যা হয়েছে। এর মধ্যে কি শুরু হয়ে গেল যে গভীর রাতের বেলা ওনাদের বাড়ির যে উঠোন, এই উঠোনে মনে হচ্ছে বেশ কিছু মানুষ ঝগড়াঝাটি করছে, লাঠি নিয়ে মারামারি করছে, ঢিল ছুটছে। কিন্তু সকালে উঠে দেখা যেত যে না, কোনো ঢিলের কোনো অস্তিত্ব নেই, সবকিছু ঠিকঠাক। তো দশ দিন পর কবিরাজ আসেন, কিছু জিনিস আনতে বলেন। আসার পরে যেমন একুশটা গাছের পাতা, কিছু কাঁচা হলুদ, চারটা খাসি, একটা মোরগ, এবং এগুলো হতে হবে পুরোটাই সাদা, এবং এগুলো ম্যানেজ করাও কিন্তু খুব কষ্ট। তো যাই হোক, এগুলো ওনারা ম্যানেজ করেছিলেন, কিন্তু সময় লেগেছিল। আসলে এর ভিতরে কুরবানি ঈদও চলে আসে, কুরবানি ঈদের পাঁচ দিন পর হুজুর ওই কবিরাজ বলেছিলেন যে উনি ফাইনাল রুকিয়াটা করবেন, এখন একটা পর্যায়ে এসেছে। তো পাঁচ দিন পর উনি তুলা রাশির একজন মানুষকে নিয়ে আসেন ওই রাহেলান্টির বাসায়। রাত একটার দিকে শুরু হয় ওনার কিছু রিচুয়াল। অনেকগুলো কাজ উনি করেছিলেন, যেমন একটা সাদা মোরগের মাথা, মানে সাদা মোরগটার মাথা এই কবিরাজ তার দাঁত দিয়ে এক কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছিলেন, এবং সেই রক্তটা রাহেলান্টির মাথা থেকে দেয়া শুরু করেছিলেন এবং সমস্ত শরীরে দিয়ে দিয়েছিলেন। তারপর তুলা রাশির যেই একজন, তার উপরে ওই রক্তটা দিয়ে দিয়েছিলেন, এবং তারপরে ওই তুলা রাশির ওই ব্যক্তির উপরে একটা জিন হাজির করা হয়েছিল। ওই জিন হাজির করার পর তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাহেলা আন্টির অবস্থা কেন এমন হয়েছে এবং কেন রাহেলা আন্টিকে সে এই অবস্থা করেছে। কবিরাজ জানতেন, কিন্তু কবিরাজ ওই জিনের দ্বারাই ওই তথ্যগুলো রাহেলা আন্টির পরিবারকে বলার চেষ্টা করেছিলেন। প্রথম রমজান যেদিন হবে তার আগের দিন কিন্তু রাহিল আন্টি তার স্বামীর সাথে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে নামার পর, যখন ভ্যানে করে আসছিলেন একটা জায়গা আসার পর, ওনার হঠাৎ করে শীত শীত লাগছিল, তখন কিন্তু শীতের সময় ছিল না, যেটা আমরা শুরুতে বলেছি। মূলত সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছিল। ওই জায়গাটাতে নাকি খুব পুরনো একটা নিম গাছ আছে, অনেক পুরনো নিম গাছ, এবং ওই নিম গাছের ভেতর দিয়ে একটা বট গাছ উঠেছে। ওইখানে সাতটা দুষ্ট জিন থাকতো। ওই সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই সাতটা জিন একসাথে নাকি এই রাহেল আন্টিকে পছন্দ করে। তারপর থেকে এই সাতটা জিনই রাহেল আন্টির পিছু লাগে, এবং সাতটা জিনই নাকি রাহেল আন্টিকে নিয়ে যেতে চায়। তো এই যে এই সমস্যাটা সৃষ্টি হয়, এই সমস্যা থেকেই একটা জিন আর কি রাহেল আন্টি যেদিন ওই যে রান্না করে যখন আসছিল ওই রাত্রেই, তখন একটা জিন ভয় দেখিয়েছিল, এবং ওইটার প্রভাবেই ওনার এই অবস্থা হয়ে গিয়েছিল। এখন ওই সাতটা জিন তো তাকে ছাড়ে না, কোনোভাবে উনি ভালো হচ্ছিলেন না। তো এই যে এই তথ্যগুলো যখন ওই কবিরাজ তার জিনের মাধ্যমে জেনেছিলেন, উনি মূলত এই যে সময়টা নিয়েছিলেন দশ দিন, এই দশ দিনের ভিতরে উনি মানিকগঞ্জের ওই জায়গাতে গিয়েছিলেন, ওই জায়গার নিচে উনি বৈঠক করেছিলেন ওই জিনদের সাথে, জিনদেরকে বিভিন্নভাবে বুঝিয়েছিলেন। তো ওই জিনগুলো বিভিন্ন শর্ত দিয়েছিল যে এগুলো করলে সে তারা রাহেল আন্টিকে ছেড়ে চলে যাবে, কিন্তু এই শর্তগুলো ছিল বেশ কঠিন শর্ত। কবিরাজ যখন এই জিনিসগুলো জানান, তখন রাহেল আন্টির বাবা উনি বলেন যে তার মেয়েকে সুস্থ করার জন্য উনি প্রয়োজন ওনার সবকিছু বিক্রি করে দেবেন। তো ওনার বেশ কিছু সহায় সম্পত্তি উনি বিক্রি করে দিয়েছিলেন। বিক্রি করার পর এই রাহেলা আন্টিকে নিয়ে ওনার মা বাবা ভোলায় চলে গিয়েছিলেন, বরিশাল বিভাগের যে ভোলা যে ছেলেটা রয়েছে ওই ভোলার একটা জায়গায় চলে গিয়েছিলেন। ওইখানে যাওয়ার পর এই রাহেলা আন্টি তার মা বাবা বা ফ্যামিলির আর কেউ তাদের নিজ গ্রামে আর কখনো আসেননি, আর রাহেলা আন্টিও মানিকগঞ্জ তার শ্বশুর বাড়িতে আর কখনো যাননি। তার শ্বশুর শাশুড়ির সাথে বা তার ওই স্বামীর সাথে আর কোনো যোগাযোগ ছিল কিনা, এটা আসলে ওইভাবে সোহেল নানা ভাই বলতে পারেনি বা তার আম্মা বলতে পারেননি। তবে রাহেলা আন্টির দুই ছেলে এবং এক মেয়ে আছে, রাহেলা আন্টি ভালো আছেন, এই মুহূর্তে তারা ভালো আছেন, তবে তাদের ফোন নাম্বারটা সোহেল নানা ভাই সংগ্রহ করতে পারেনি বা এখন কি অবস্থায় আছেন সেই বিষয়ে কোনো যোগাযোগ করতে পারেনি। তবে তার আম্মা এই বিষয়টা জানতো, রাহেলা আন্টির মুখ থেকেই এই সোহেল নানা ভাইয়ের আম্মা উনিটা শুনেছিলেন, আর ওনার আম্মার কাছ থেকে শোনা ঘটনাটাই সোহেল নানা ভাই আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। প্রিয় লিসেনার্স, আসলেই পৃথিবীটা বড়ই বিচিত্র। কখন যে কোন বিপদ আমাদের উপর চলে আসবে আমরা বলতে পারি না। এই জন্য সর্বাবস্থায় শরীরে দোয়া দরুদ পড়ে আমরা নিজেরা যেই রুকিয়াটা করতে পারি সেটা পড়ে শরীর বন্ধ রাখতে হবে। বিশেষ করে রাতের বেলা চলাচলের ক্ষেত্রে পুরুষ হোক মহিলা হোক খুব সতর্ক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি শৈলানা ভাইকেও, চমৎকার একটি ঘটনা আমাদের লিসেনারদের উদ্দেশ্যে পাঠিয়েছেন। এভাবেই আপনাদের হল ওয়ার্ল্ড এগিয়ে যাক, লিসেনারদের পাঠানো সত্যভয়ের ঘটনাকে নির্ভর করে। ইনশাল্লাহ আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে চাই। প্রিয় লিসেনার্স, আপনারা আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সকলের কাছে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে পাঁচজন করে লিসেনার আপনারা তৈরি করবেন, যারা ভয়ের ঘটনা শুনতে ভালোবাসেন। যারা শুনতে ভালোবাসেন না তাদেরকে বলার দরকার নাই, যারা শুনতে ভালোবাসেন তাদেরকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন, যেন তারা আমাদের এই চ্যানেল থেকে সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে পারেন। যারা ভয়ের ঘটনা পছন্দ করেন না বা এগুলোতে বিশ্বাস নেই তাদেরকে সাবস্ক্রাইব করাবেন কি করাবেন না এই বিষয়ে আমি কিছু বলবো না, তবে যারা পছন্দ করেন অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করানোর জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের হল ওয়ার্ল্ড পরিবারের তরফ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়বে, আমরা আরো অনেক ঘটনা পাব, আর সেই ঘটনাগুলো দিয়ে আপনাদেরকে প্রতিনিয়ত সত্য ভয়ের ঘটনার যেই সত্যিকারের যে অনুভূতি সেগুলো দিতে ইনশাআল্লাহ সক্ষম হব। এই জন্যই আমরা বলি যে আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার্স সংখ্যা বাড়ানোর জন্য আপনারা নিজেদের ভালোবাসার জায়গা থেকে চেষ্টা করবেন, তাহলে আমরা আরো অনেক ঘটনাগুলো আপনাদের সামনে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বড় চাওনা গ্রাম থেকে মাহবুব হাসান সিয়াম ভাই। তো এই ঘটনাটি ওনার মামাতো ভাইয়ের সাথে ঘটেছিল এবং এই ঘটনাটির বেশ কিছু অংশের প্রত্যক্ষদর্শী উনি নিজেও বলে আমাদেরকে জানিয়েছেন, এবং উনিও জানিয়েছেন আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি ঘটনা উনি শুনেছেন এবং নতুন যখনই কোনো ভিডিও আমরা আপলোড করি সেটার জন্য উনি খুব অধীর আগ্রহে অপেক্ষা করেন। প্রিয় লিসেনার্স, আপনাদের এই ভালোবাসা পেয়েই সত্যি আপনাদের হল ওয়ার্ল্ড সার্থক। এই ভালোবাসাটা যেন আমরা ধরে রাখতে পারি এই দোয়া আপনাদের কাছে চাই, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সেই ভালোবাসা এবং বিশ্বাসটা ধরে রাখার জন্য। শুরু করছি ঘটনা। তো এই যে সিয়াম ভাই, ওনাদের গ্রাম যেটা, ওই গ্রামের যে বাজার রয়েছে ওই বাজার থেকে ওনাদের বাড়িতে যেতে পায়ে হাঁটা পথ 7-8 মিনিট। যাওয়ার পথে প্রথমে একটি কালী মন্দির এবং শ্মশান ঘাট রয়েছে। তার 100 গজ দূরে ঘটনার স্থানে এলাকার দুই পাশের ধানি জমি সংযুক্ত করার জন্য রাস্তার মাঝখান দিয়ে বড় দুটি পুল রয়েছে। ওনাদের এলাকার সবাই ওই জায়গাটিতে সবসময় যান এবং ওই জায়গাটি কুলপার নামেই পরিচিত। ওনাদের বাসা আর ওনার নানার বাসা একসাথেই। তো বাসা থেকে কুলপারের দূরত্ব 600-700 গজ হবে বড় জোর। এই সিয়াম ভাইয়ের মামাতো ভাইয়ের নাম হচ্ছে সাজিদ। ঘটনার সময়কাল 2015 সালের বর্ষাকাল, আর ওই সময় সাজিদের বয়স কিন্তু 5-6 বা সর্বোচ্চ 7 বছর এরকম আর কি। তো বর্ষাকাল হওয়ার কারণে ওই সময় কিন্তু পানিতে চারদিকে থই থই করছে, অনেক মাছও পাওয়া যাচ্ছিল তখন। সেই সময় ওনার মামা, মানে সিয়াম ভাইয়ের মামা, শখের বসে কারেন্ট জাল কেনেন। কারেন্ট জাল তো চেনেন, মাছ ধরা এক ধরনের জাল। আর এই কারেন্ট জাল কেনার পর কুলপাড়ের কাছাকাছি একটা জায়গাতে এই জাল বসিয়েছিলেন। তো এই সিয়াম ভাইয়ের মামা কিন্তু ব্যবসা করতেন, পাশাপাশি ওনার মুরগির ফার্মও ছিল, লোক দিয়ে সেখানে কাজ করাতেন।
ওই সময় ফার্মে দেখাশোনা করার জন্য একটা ছেলে ছিল। তো সেই ছেলে আর এই যে সিয়াম ভাইয়ের মামাতো ভাই সাজিদ, এই দুজন ওই কারেন্ট জাল থেকে মাছ তোলার জন্য ওই কারেন্ট জালের কাছে যান মাগরিবের আজানের একটু আগে। ওই সময়টাকে ওনাদের এলাকার ভাষায় কালি সন্ধ্যা বলেই সকলে চেনে। তো কোন রকম সমস্যা ছাড়াই মাছ জাল থেকে তোলে এবং মাছগুলো নিয়ে বাড়িতেও চলে আসে। বেশ ভালোই মাছ পড়েছিল কারেন্ট জালে। প্রতি রাতের মতোই রাতের খাবার খেয়ে সবাই শুয়ে পড়ে। সাজিদও তখন তার বাবা মার সাথেই ঘুমাতো। তো শুরুটা ওখান থেকেই হয়। সবাই ঘুমিয়ে যাওয়ার পর মাঝ রাতে সাজিদ প্রচন্ড চিৎকার চেঁচামেচি করে ঘুম থেকে উঠে পড়ে। এটা দেখে তো তার মা বাবা উঠে, তো চিন্তা করে যে সাজিদ যদি দুঃস্বপ্ন দেখে এমনটা করেছে, বাচ্চা কাচ্চারা এরকমটা হর হামেশাই করে। তো সাজিদের মা তাকে শক্ত করে জড়িয়ে ধরে আবার ঘুমিয়ে পড়ে। ঘন্টা খানেক পর আবার একই সমস্যা, চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে ওঠার পর সাজিদ বলছে, আমার কাছে আসছে, আমাকে নিয়ে যাবে, আমাকে মেরে ফেলবে, আমাকে খেয়ে ফেলবে। তো এই ধরনের কথা বলে চিৎকার চেঁচামেচি করছে আর কান্নাকাটি করছে। তো ছোট মানুষ ঘুমের মধ্যে তো ভুলভাল কত কিছুই দেখতে পারে। এই চিন্তা করে আবারও সবাই শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আবারও একই সমস্যা। তো এরকম বারবার এই সমস্যা হওয়ার কারণে পাশের ঘর থেকে সাজিদের দাদি এবং ফুপু গিয়ে সাজিদের বাবা মাকে ডাকাডাকি করে। তো তারা দরজা খুলে দেয়, ওনারা ভিতরে ঢোকেন। তখন দেখে যে সাজিদ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। তো সাজিদকে জিজ্ঞেস করা হয়েছে, কি ব্যাপার সাজিদ, তুমি এমন করছো কেন? তখন সাজিদ জানায় যে প্রথমে সে কুবির আকৃতির একটা অবয়ব দেখে যার শরীর থেকে আগুনের মতো কিছু একটা বের হচ্ছিল, আর তার শরীরে অনেক বড় বড় কাঁটা ছিল। প্রথমে ঘুমের ঘরে প্রচন্ড দুর্গন্ধে নাকি তার ঘুম ভেঙে যায়। তারপর সে দেখে দরজার কাছে ওই জিনিসটি কুমিরের মতো করে তার দিকে এগিয়ে আসছে। পরের বার দেখতে পায় একটি ভয়ঙ্কর চেহারা, লম্বায় প্রায় ঘরের সিলিং ছুঁই ছুঁই করছে, এমন একটা লোক তার দিকে এগিয়ে আসছে। এজন্যই সে ভয় এমনটি করছে। তো এমন কথা শুনে বাড়ির লোকদের কিন্তু আর বুঝতে বাকি থাকে না যে এটি একটি ভৌতিক সমস্যা। নিছক ঘুমের ঘরে সে দুঃস্বপ্ন দেখে কাজটি করেনি। ততক্ষণে ওই বাড়ির সবাই উঠে গেছে এবং এই সময় যে সিয়াম ভাই যিনি আমাদেরকে ঘটনা দিয়েছেন উনিও কিন্তু ওই ঘরে গিয়েছেন। সবার মাঝে সাজিদ বসে আছে, কিন্তু ঘরের মধ্যে বসে থাকার পরও সে খুব ভয় পাচ্ছে। সে একবার আঙ্গুল দিয়ে দেখায় যে ঘরের এই কোনায় ওই জিনিসটা বসে আছে, আবার কিছুক্ষণ পর অন্য আর একটা কোনা দেখিয়ে বলে ওইখানে ওই জিনিসটা বসে আছে। আর সে খুব ভয় পাচ্ছে, তার মায়ের কোলের মধ্যে একদম গুটিসুটি হয়ে বসে আছে, কারোর দিকে তাকাতেও সে পারছে না ভয়ের কারণে। তো বাড়ির মানুষ তাড়াতাড়ি করে এই সিয়াম ভাইয়ের যে ছোট নানা তাকে খবর দেয়। এই ছোট নানা ওনার আপন নানা সব থেকে ছোট ভাই। তো ছোট নানা নাকি একসময় ভৌতিক সমস্যা সমাধানে অনেক দক্ষ ছিলেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন তার কাছে আসতো, উনিও অনেক দূরে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করতেন। কিন্তু বছর খানেক, বিশেষ করে 2015 সালের বছর খানেক আগে থেকে, 2012-13 সাল বা এরকম সময় থেকে উনি এই ধরনের কাজ করা এক রকম ছেড়ে দিয়েছেন। কোন একটা ভৌতিক সমস্যা সমাধানের জন্য উনি যাওয়ার পর খুব মারাত্মক একটি ঘটনা নাকি ঘটেছিল যার প্রেক্ষাপটে উনি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলেন। তো যাই হোক, তো ওনাকে খবর দেওয়ার 10-15 মিনিটের মধ্যেই উনি এই সিয়াম ভাইয়ের মামার বাড়িতে চলে আসেন, মানে সাজিদের বাড়িতে চলে আসেন। তো ওনাদের বাসা আর ওই ছোট নানার বাসার এই মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটারের মতো হবে আর কি। তো নানা আসার আগে সাজিদ ভয়ে জ্ঞান হারিয়েছিল, কতক্ষণ সে এভাবে থাকবে, খুব ভয় পাচ্ছিল, ছোট মানুষ তো। তো নানা আসার 30 মিনিটের মধ্যে আবারও সাজিদের জ্ঞান আসে। পরে নানা সাজিদকে জিজ্ঞেস করে, কি হয়েছে দাদু ভাই, তুমি কি দেখতে পাচ্ছ? সাজিদ ভয়ে ভয়ে নানাকে সবকিছু জানায় যে সে এই এই দেখেছে। তো নানা যেহেতু এসব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন এই জন্য তিনি বেশি কিছু করেননি। ওই রাতের মতো শুধু ঘরটিকে বন্ধ করে দেন, তারপর উনি চলে যান। আর সব করতে করতে ফজর আজানও দিয়ে দেয়। তো সাজিদের পরে ভালোভাবেই ঘুমিয়ে পড়ে। আর নানা মামাকে, মানে এই সিয়াম ভাইয়ের মামাকে বলেন যে খুব ভালো একজন কবিরাজ বা হুজুর দেখাতে হবে, উনি এই কাজ করবেন না, সে তার যত কাছের আত্মীয়ই হোক না কেন উনি আর এই কাজ করতে পারবেন না। তো সকালবেলা এই সিয়াম ভাইয়ের মামা মানে সাজিদের বাবা খোঁজাখুঁজি করার পর একজন কবিরাজ বাড়িতে আনেন। তো এই যে সিয়াম ভাই, ওনাদের বয়স তো তখন কিছুটা কম ছিল, এখন যে বয়সটা থেকে কম, এই সমস্ত জিনিস দেখার আগ্রহ কিন্তু তাদের মধ্যে বেশ ছিল।
তো কবিরাজরা যখন বাড়িতে আসতো তখন তারা কি করে না করে এগুলো দেখতে যেতেন। তো কবিরাজ বাড়িতে এসে ওই মামার ঘরে ঢোকার সময় হঠাৎ করে দাঁড়িয়ে যায়, কিছু না করেই বলে আমি এখানে কোন ধরনের কোন সমস্যার সমাধান দিতে পারবো না, এখানে যেটা এসেছে সে অনেক শক্তিশালী। এই বলে সে আর কোনো কথা বলে না, দ্রুত ওই বাড়ি ত্যাগ করে, শুধু বাড়ি ত্যাগ না ওই এলাকা ত্যাগ করে চলে যায়। তো এরকম কথা শোনার পর বাড়ির মানুষ অনেক চিন্তায় পড়ে যান। পরে বিকেলবেলা এই সিয়াম ভাইয়ের মামা পলাশতলী নামক একটা জায়গা থেকে আরেকজন কবিরাজ নিয়ে আসেন। তো ওনাদের এলাকা থেকে পলাশতলী 8-9 কিলোমিটার দূরে। তো কবিরাজ এসে সম্পূর্ণ বাড়ি বন্ধ করে দিয়ে যায় এবং কিছু হাদিয়া নিয়ে চলে যান। তো 3 দিন আর কোনো সমস্যা হয়নি, বেশ স্বাভাবিক ছিল। তো 3 দিন পর আবার সেই আগের মতো সমস্যা শুরু হয়ে যায়। রাতে সাজিদ ঘুমাতে পারত না, আর সাজিদ চিৎকার করে উঠলে তার মা বাবাও ঘুমাতে পারত না, আর বারবার এরকম চিৎকার করার কারণে বাড়ির অনেকেই ঘুমাতে পারত না। মানে খুবই একটা বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হতো রাতের বেলা। পরে একজন ইমামকে আনা হয়, সেই ইমাম সাহেবও এই বিষয়টির কোনো সমস্যার সমাধান করতে পারেননি। সাজিদ দিনের বেলা একদম স্বাভাবিক থাকলে রাতের বেলা এই সমস্যাগুলো শুরু হতো। সাজিদের বয়স নাকি কম হওয়ার কারণে যেই দুষ্ট জিনটি সাজিদের পিছু লেগেছিল সে এই সাজিদের শরীরের উপর আসতে পারত না, শুধু দূর থেকে দৃষ্টি করত, নানাভাবে ভয় দেখাত। এভাবে নাকি অনেক হুজুর কবিরাজ এসেছেন, তারা এই ধরনের কথাই বলেছিলেন, কিন্তু প্রত্যেকে এসেই জিনকে হাজির করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যেকেই ব্যর্থ হয়েছিলেন, কেউ ওই জিনটাকে হাজির করতে পারত না। এইভাবে মাসখানেক কেটে যায়। সাজিদ আস্তে আস্তে শারীরিকভাবে অসুস্থ আর শুকিয়ে যাচ্ছিল। আরেকজন কবিরাজের কথা উল্লেখ করেছেন যে উনি ছিলেন একজন হিন্দু কবিরাজ, তার পোশাক আশাক সব সাদা, মাথার চুল দাড়িগুলো এলোমেলো। বাড়িতে এসে সিয়াম ভাইয়ের মামাকে কিছু জিনিসপত্র আনতে বলেন, যেমন একদামে একটি লাল গামছা, লাল মোরগ, আগরবাতি, মোমবাতি, আর একটি গরুর মাড়ির যে হার, এই হারটা অনেক সময় গ্রামে এই হার অনেকেই বাড়ির বিভিন্ন কোনাকাঞ্চিতে ঝুলিয়ে রাখেন। তো এরকম বেশ কিছু জিনিস আনতে বলেন। তো সবকিছু জোগাড় হয়ে যায়। কবিরাজ রাত 10টার দিকে ওই কিনে আনা গামছাটি মানে তার যে মন্ত্র আর কি সেগুলো পরে উঠোনের মাঝখানে সিঁদুর দিয়ে একটা তারকা চিহ্ন আঁকে, তার মাঝখানে এই সাজিদকে বসায়, মানে সিয়াম ভাইয়ের মামাতো ভাইকে বসায়, তার সাথে সমস্যা হচ্ছিল। তারপর কবিরাজ মন্ত্রপাঠ করা শুরু করে। ঘণ্টাখানেক মন্ত্রপাঠ করার পর উনি উঠে দাঁড়ান এবং সাজিদ যে ঘরে থাকতো সেই ঘরের উপরে যান। তো উপরে উঠে ঘরের চার কোনায় 4টি লোহা জাতীয় কিছু একটা বেঁধে দেন। তারপর ঘরের ভেতরে খাটের ডান দিকের উপরের কোনায় সিলিং এর সাথে ওই যে গরুর যে মাড়ির যে হাড়টা সেটা ঝুলিয়ে দেন। পরে কবিরাজ বলে এক মন দুধের সিন্নি রান্না করে দিতে হবে। এই বলে কবিরাজ টাকা পয়সা নিয়ে চলে যান। পরের দিন কবিরাজের কথা মতো সিন্নি রান্না করা হয়। কবিরাজ এটাও বলে দিয়েছিলেন যে এই সিন্নি যেটা রান্না করা হয়েছে এটার অর্ধেকটা ওই কুলপাড়ের পানিতে ফেলে দিতে হবে, বাকি অংশ এলাকা সবাইকে দেয়া দিতে হবে আর কি। তো সেটাই করা হয়। এরপর 21 দিন কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক, সবাই ধারণা করে নিয়েছিলেন যে সমস্যার সমাধান হয়ে গেছে। কিন্তু 21 দিন পর আবারও ওই সমস্যাটা শুরু হয়ে যায়। এবার সমস্যাটা আরো বেশি হয়। একদিন রাতে সাজিদ ঘুমিয়ে আছে, তো ঘুমানোর পর নাকি সে একটা ভয়ানক অবয়ব দেখে। অবয়বটা দেখেই সে চিৎকার করে উঠে পড়ে এবং ওঠার পর নাকি সে দেখে বাস্তবেই ওই অবয়বটা তার সামনে দাঁড়িয়ে আছে। এমন সব সময় তার হতো, ঘুম থেকে দুঃস্বপ্নটা দেখে সে চিৎকার দিয়ে জেগে উঠত, জেগে ওঠার পর যেই জিনিসটাকে সে স্বপ্নের মধ্যে দেখেছে সেটাও সে সামনাসামনি দেখতে পেত। এই সমস্যা থেকে মুক্তি পেতে আরো অনেক কবিরাজের কাছে গিয়েছিলেন, বিভিন্ন কবিরাজ ওই বাড়িতে এসেছিলেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছিল না। শেষ দিকে টাঙ্গাইলের একজন মহিলা কবিরাজের কথা ওনারা জানতে পারেন। সেই মহিলা কবিরাজের কাছে ওনাদের বাড়ি থেকে কিছু লোকজন যান। কবিরাজকে সবকিছু খুলে বলার পর কবিরাজ বলেন যে তার তো কয়েকদিন সময় লাগবে, তার সাথে নাকি 8টা জিন থাকে, যারা 7 ভাই এবং 1 বোন, তারা খুব শক্তিশালী জিন। তো তাদের দিয়ে সে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আগে জানবেন, তারপর তিনি চিন্তা ভাবনা করবেন যে এই কাজটি আসলে উনি করতে পারবেন কি পারবেন না। তো এই কথা বলে উনি ওনাদেরকে বাড়িতে চলে যেতে বলেন এবং ফোন নাম্বার রেখে দেন। তো 3 দিন পর উনি ফোনে জানাবেন বলেছিলেন। তারপর 3 দিন পর উনি ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য আপনাদের বাড়িতে আসতে হবে আমাদেরকে।
তো বাড়ির মানুষ আনন্দে রাজি হন। আর এরপরে ওই কবিরাজ এসেছিলেন, কবিরাজের সাথে দুইজন লোক এসেছিলেন, একজন কবিরাজের ভাই আর একজন হচ্ছে ওই কবিরাজের বড় মেয়ে। তার বড় মেয়ে আসার কারণ ছিল তার মেয়ে তার কাছ থেকে এইগুলো শিখছে, ওনার তো বয়স হয়ে গিয়েছিল। তো কবিরাজ জানিয়েছিলেন তার সাথে থাকা এই আটটা জিন পারিবারিক ভাবে উনি পেয়েছেন। সর্বপ্রথম এই কবিরাজের নানি, উনি এই জিনগুলো পেয়েছিলেন, উনি এইগুলো পাওয়ার পর ওই জিনগুলো বিভিন্ন মানুষকে অনেক উপকার করত। ওই নানি যখন মারা যান তখন ওই নানির বড় মেয়ে মানে এই কবিরাজের মা তার কাছে এসেছিল। তো এরপর উনি পেয়েছেন এবং ওনার পরে ওনার যে বড় মেয়ে তার কাছে এই জিনগুলো যাবে। এই জন্যই মূলত ওই জিনগুলোর পরামর্শেই তার বড় মেয়ে এই জিনিসগুলো শিখছে তার মায়ের সাথে এসে এসে। তো এই জিনগুলো নাকি খুব পরহেজগার জিন ছিল, যারা সবসময় শুধু মানুষের উপকার করত, কখনো কোনো ক্ষতি করত না। তো কবিরাজ জানান যে ওই রাত থেকেই তিনি কার্যক্রম শুরু করবেন এবং উনি বলেন যে আল্লাহ যদি চান ইনশাল্লাহ এই মাসুম বাচ্চাটা সুস্থ হয়ে যাবেন। তো কবিরাজ বলে দেন যে আপনারা একজন তুলা রাশির লোক জোগাড় করেন যার বয়স 30-50 ভেতরে হবে, মূলত তার উপর জিনটি হাজির করাবো। যদিও আগে কেউ জিনটাকে হাজির করতে পারে নাই, তবে আমি চেষ্টা করব। উনি আরো বলেন 7 পুকুরের পানি এবং মুড়ি ভাজা হয়েছে এমন একটা মাটির হাড়ি আনতে হবে। সৌভাগ্যবশত ওই একটা লোককে পাওয়া যায়, লোকটি ওনাদের পাশের এলাকার। তাকে যখন সবকিছু জানানো হয় এবং উনিও সাজিদের বিষয়ে কিছুটা জেনেছিলেন, তো উনিও এই বাচ্চা ছেলেটাকে সুস্থ করার জন্য যদি ওনার উপর জিন হাজির হয়, ওনার যদি কষ্টও হয় তারপরও হোক না উনি স্বেচ্ছায় রাজি হয়ে যান। তো সবকিছু ব্যবস্থা করার পর ওই রাতেই সবাই প্রস্তুতি নেন কি হয় না হয় এটা দেখার জন্য। ওখানে কিন্তু সিএম ভাই উপস্থিত ছিলেন। তো রাত 12টার পর কবিরাজ ওই জিনকে আনার জন্য কাজ শুরু করেন। কবিরাজ 7-8 শক্তিশালী পুরুষ মানুষকে ওখানে উপস্থিত থাকতে বলেন এবং বলে দেন যে ওই জিনটা তুলা রাশির শরীরের ওই লোকটির শরীর উপর আসবে, কিন্তু আসার পর কিন্তু ওই লোকটি দাঁড়ানোর চেষ্টা করবে, কিন্তু কোনোভাবে যেন দাঁড়াতে না পারে। আপনার চেষ্টা করবেন, তারপরে যদি আপনারা ব্যর্থ হন তারপরে তো আমার মেয়ে আছেই। সকালে একটু হেসে দিয়েছেন, 7-8 লোক মিলে যদি ওই লোকটাকে থামাতে না পারে, ওনার এই একটা মেয়ে যে আসছে সে কিভাবে কি করবে। তো যাই হোক, কবিরাজ সামনে বসিয়ে কিছু একটা পড়তে থাকে ওই তুলার সেই লোকটাকে। তো অনেক চেষ্টা করার পর প্রায় 1.5 সময় হয়েছে, হঠাৎ করে বাইরে আচমকা উল্টোপাল্টা বাতাস শুরু হয়ে যায়। ওনারা প্রত্যেকে বুঝতে পেরেছিলেন যে এখানে কিছু একটা এখন হচ্ছে। কিছুক্ষণ পর ওই তুলারাশির ওই লোকটার শরীর থরথর করে কেঁপে ওঠে। হঠাৎ ওই লোকটি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, নমস্কার। উত্তরে কবিরাজ বলে, আদাব। ওই সময় জিনটি রাগে ফসফস করছিল এবং বলে, আচ্ছা আমাকে এখানে কেন ডাকা হয়েছে। এই বলে সে উঠে দাঁড়াতে চায়, কিন্তু কবিরাজের ইশারায় যখন ওই বিভিন্ন লোকজন এসে ধরার চেষ্টা করছিল, ওই তুলার সেই লোকটা শরীরটাকে এমন শক্তি চলে আসে এক একজনকে ওই ঢিলের মতো করে ছুঁড়ে মারছিল। যখন অবস্থা বেগতিক তখন কবিরাজ ইশারায় তার মেয়েকে কিছু একটা বলে। ওই মেয়েটা শুধু জাস্ট আস্তে করে হেঁটে এসে ওই তুলার সেই লোকটির মাথায় জাস্ট একটু হাত রাখে। হাত রাখার সাথে সাথে ওই লোকটি একদম শান্ত হয়ে যায়, নড়াচড়া করতে পারে না। হাত রাখার সাথে সাথে কিন্তু সরিয়ে নিয়েছিল হাত, মানে ওই লোকটার কোনো শক্তি দেখাতে পারছে না। তখন ওই কবিরাজ জিনটিকে বলে, আপনি কে, আপনি কেন এই বাচ্চার পিছনে লেগে আছেন, আপনার হাজিরা দেখে তো মনে হচ্ছিল যে আপনি একজন ভালো, কিন্তু এতটুকু বাচ্চার পিছনে আপনি কেন লাগলেন এটা তো বুঝতে পারছি না। তখন ওই জিনটা বলে, কোনো ইনসানের কাছে আমি জবাবদিহিতা করতে বাধ্য না। তখন ওই মহিলা কবিরাজ মুচকি হাসে এবং বাইরে একজন লোককে বলে একটি শুকনো মরিচ আনতে, তারপর তা এনে দেওয়া হয়। মরিচটা হাতে নিয়ে কবিরাজ মোমবাতির আগুনে পোড়াতে শুরু করে এবং কিছু একটা বিড়বিড় করে পড়তে শুরু করে। তখন ওই জিনটি কবিরাজকে এগুলো থামাতে বলে এবং বলে যে সব কথার উত্তর আমি দেব। তারপরে কবিরাজ মরিচ পোড়ানো বন্ধ করে দেয়। ওই জিনটি জানায় তার নাম হচ্ছে ত্রিমুন। সে জানায় তার বয়স 1000 উপরে। সে পাশের কালী মন্দিরের যে শ্মশানঘাট এটার পাহারায় নিয়োজিত, যে জিনগুলো রয়েছে তাদের সর্দার এবং সে সবসময় এখানেই থাকে। এই বছর নতুন পানি যেহেতু খাল বিলে এসেছে এবং অনেক মাছও এসেছে সেই পানির সাথে, সে ওই কুলপারের ওইখানে মাছ খেতে চলে আসে। তো জিনটি মাছ খাওয়ার সময় একটি কুকুরের রূপে মাছ খাচ্ছিল।
তখন নাকি সাজেদ গিয়ে প্রথমে একটি ইট দিয়ে ওই কুকুরটির শরীরে আঘাত করে। তারপর জিন্টু কিছু মনে করে না, বাচ্চা ছেলে, আর সে তো কুকুরের রূপ ধরে এখানে আসছে, স্বাভাবিকভাবেই বাচ্চা ছেলেদের যেটা কাজ এরকম করতেই পারে। সে আবার ওই মাছ খাচ্ছিল, তখন সাজিদ নাকি কি করেছে, এগিয়ে গিয়ে পা দিয়ে কুকুরটির কোমরে একটা লাথি মেরেছে। এরপর ওই জিনটি ওখান থেকে নাকি চলে যায়, হঠাৎ করে নাকি অদৃশ্য হয়ে যায়। সাজিদ এটা ভালো করে আসলে বুঝতে পারেনি কুকুরটা কোথায় গেল কি হলো। কিন্তু এরপরে সে যখন ওই মন্দিরে ঢুকতে যাবে, তখন তারই অনুগত শিষ্যরও নাকি তাকে ওই মন্দিরে ঢুকতে দেয় না। কেন, তার অপরাধ কি, সে তো সর্দার, তাকে এই মন্দিরে ঢুকতে দেবে না কেন। তখন নাকি অন্য জিনেরা বলে, তুমি একটা মুসলিম বাচ্চা ছেলের পায়ের লাথি খেয়েছে, এটা তোমার সাথে যায় না, তোমার শরীর অপবিত্র হয়ে গেছে, তুমি এই মন্দিরে এখন থেকে ঢুকতে পারবে না, আর তুমি আমাদের আর সর্দার থাকতে পারবে না। তখন বলে যে ওটা তো একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে একটা কাজ করেছে না বুঝে, তা আমি কি ওকে বড় ধরনের কোনো ক্ষতি করব এখন, আর তোমরা এরকম আচরণ করছো আমার সাথে, এটা তো ঠিক না। তখন বলে, না না এটা হবে না, তুমি এখন আমাদের গোত্রের কেউ না, যাও তুমি চলে যাও। এরপরেই মূলত এই সাজিদের উপরে জিনটা খুব ক্ষিপ্ত হয়। সে কিন্তু শুরুতে মোটেও সাজিদের উপর ক্ষিপ্ত ছিল না, বাচ্চা ছেলের বাচ্চা আমি বা দুষ্টুমি চিন্তা করে সে এই জিনিসগুলো মনে করেছিল। কিন্তু তার যেই অনুগত জিনেরা, তারা তাকে ভুল বোঝে এবং বিভিন্ন ধরনের কটু কথা বলে এবং তাকে ওই মন্দির থেকে বের করে দেয়। এতে তার খুব রাগ হয়, এই কারণেই মূলত সাজিদকে সে আক্রমণ করেছে। তখন ওই জিনটাকে কবিরাজ বলে, ও তো ছোট মানুষ, তো ছোট মানুষ, এ কথা শোনার পর জিনটা বলে, আমিও তো ছোট মানুষ হিসাবেই তো ওকে তো কিছু বলি নাই, কিন্তু এখন আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা পূরণ করবে কে, এখন আমি যদি ওর ক্ষতি না করি আমি কি আর আমার সম্প্রদায়ের কাছে যেতে পারবো, বলবে যে একটা মুসলিম বাচ্চা ছেলের পায়ের লাথি খেয়ে এসেছ, আবার এসে আমাদের উপর সর্দারি ফলাতে যাচ্ছ, এটা কি আমার সম্প্রদায়ের লোকরা মেনে নেবে, নিশ্চয় মেনে নেবে না, এই জন্য ওকে আমাকে ক্ষতি করতেই হবে, তা না হলে আমি আমার সম্প্রদায়ের কাছে কিভাবে ফেরত যাব। এদিকে কবিরাজ বলে যে ঠিক আছে তুমি ওর ক্ষতি করো না, তোমার কি লাগবে বলো, কি চাও, তার মা বাবা তার সাধ্যের মধ্যে কোনো কিছু চেয়েও সবকিছু দেবে, কোন জিনিসটা তোমাকে দিতে হবে, গরু ছাগল মহিষ কি লাগবে বলো। বলে না, এগুলো গরু ছাগল মহিলার সাথে মহিষের সাথে সম্পর্কযুক্ত কোনো জিনিস না, এটা আমার আত্মসম্মানের সাথে সম্পর্কযুক্ত জিনিস, আমি কোনোভাবেই এই বাচ্চাটার ক্ষতি না করে যাব না। যখন কবিরাজ বুঝতে পারেন যে এই জিনটাকে এই ধরনের কোনো জিনিস দিয়ে তাকে তাড়ানো সম্ভব হবে না, তখন বাধ্য হয়ে কবিরাজ ওই যে সাতটা পুকুরের পানি নিয়ে আসতে বলেছিলেন উনি, তো সেই সাতটা পুকুরের পানি একটা হাড়ির অর্ধেক পরিমাণ রাখেন আর কি, আর তুলা রাশির ব্যক্তির মাথার উপর একটা হাত রাখেন আর এক হাত ওই পানির মধ্যে রাখেন। এরপর দেখা যাচ্ছে যে ওই লোকটা যাও একটু নড়াচড়া করছিল ওই তুলা রাশির, সে আর নড়াচড়া করতে পারছে না। কবিরাজের মেয়ে ওই হাড়িটি ওই লোকটার মুখের কাছাকাছি নিয়ে যায় আর কবিরাজ লোকটির মাথা নিচু করে হাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়। এইভাবে প্রায় 5-10 মিনিটের মতো মাথা ধরে থাকে, ওই লোকটা কিন্তু নড়াচড়া করতে পারছে না, আর কবিরাজ বিড়বিড় করে কিছু একটা বলছে তো বলছেই। একটু পরে ওই লোকটা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, কবিরাজ হাড়িটির মুখ একটি লাল কাপড় দিয়ে ভালোভাবে বন্ধ করে দেয়। কবিরাজ বলে, আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়ে গেছে, এই জিনটাকে আমি বন্দী করতে সক্ষম হয়ে গেছি, এই জিনটাকে আমি আমার সাথে করেই নিয়ে যাব, এই গ্রামে রাখবো না, আর যেহেতু একটা শুভ কাজ সম্পন্ন হয়েছে আপনারা সবাই মিষ্টি মুখ করবেন। ওই জিনটা ওই কবিরাজটা আগে থেকে বলেছিল যে মিষ্টি এনে রাখতে, কাজ হয়ে গেলে সকলকে মিষ্টি মুখ করাতে হবে। তো কিছুক্ষণের মধ্যে তুলারাশির ওই লোকটির জ্ঞানও ফেরত আসে, ওনার তো আর কিছুই মনে নাই কি হয়েছে না হয়েছে। তো এই সমস্ত করতে করতে রাত 4টার মতো বেজে যায়, সব কাজ সফলভাবে শেষ হয় আলহামদুলিল্লাহ, সকলে মিষ্টি মুখ করেন। ওর পর থেকে এই সিয়াম ভাইয়ের যে মামাতো ভাই সাজিদের আর কোনো সমস্যা হয়নি, গ্রামের অনেক মানুষ ওই রাত্রে ওই ঘটনাটি দেখার জন্য উপস্থিত ছিল। কবিরাজ ভোরবেলাই চলে যেতে চায় কিন্তু এলাকার মানুষের কাছ থেকে এরকম আরো কিছু প্যারানর্মাল সমস্যার কথা শোনেন, তো কবিরাজ আরো একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তো আল্লাহর রহমতে ওনার পালিত জিনদের মাধ্যমে ওনাদের এলাকার অনেকেরই ওই সমস্যাগুলোর সমাধান নাকি উনি করেছিলেন। মজার বিষয় হলো উনি যে এখানে এসেছেন
এই আসা যাওয়া করতে যতটুকু পথ খরচ মানে গাড়ি ভাড়া এই টাকা ব্যতীত ওনাকে অনেক কষ্ট করে বাড়তি এক টাকাও নাকি কেউ দিতে পারেনি। এবং উনি টাকা পাওয়ার পর মানে প্রথমে তো সাজিদের বাড়ি থেকে টাকা পেয়েছে, এরপরে ওনার তো পথ খরচ যা খরচ হয়ে গেছে, এরপরে উনি কারো কাছ থেকে আর কোনো টাকা গ্রহণও করেননি। তো এভাবেই এই সমস্যাটার সমাধান আল্লাহর রসের সহমতে হয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা থেকে আসলে একটা বিষয় আমাদেরকে শিক্ষা নিতে হবে, সেটা হলো আমরা বড়, আমরা আমাদের যে সন্তান যারা আছেন এদেরকে কিন্তু ছোট বয়স থেকেই অন্তত এতটুকু শিক্ষা দিতে হবে যে তোমার আশেপাশে একটা পিঁপড়াও যেন বিনা কারণে তোমার কাছ থেকে কোনো কষ্ট না পায়, কাউকে বিনা প্রয়োজনে কখনো আঘাত করবা না, কোনো পশু পাখিকে আঘাত করবা না, যদি কেউ তোমাকে আক্রমণ করতে আসে তবে সেটা প্রতিহত করবা, কিন্তু ইচ্ছাকৃতভাবে একটা পিঁপড়াও যেন তোমার দ্বারা কষ্ট না পায়। এই শিক্ষাটা যেন পারিবারিক শিক্ষা হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে আমাদের আত্মীয় স্বজনদেরকে এই মেসেজটা পৌঁছে দিতে পারি, তাহলে আল্লাহর অশেষ রহমতে এই ধরনের বিভিন্ন উটকো ঝামেলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 99 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের 99 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আর আগামীকাল শুক্রবার রাত 10:59 ইনশাল্লাহ 2 লক্ষ সাবস্ক্রাইবার্স পূর্ণ হওয়া, এটা নিয়ে যে আমরা মেগা স্পেশাল এপিসোডের কথা বলেছিলাম সেটি নিয়ে হাজির হব। চমৎকার কিছু ঘটনা থাকবে সেই এপিসোডে, শুনতে ভুলবেন না। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। এর পেছনে কারণ হলো যে আমাদের এই চ্যানেলে আর্মি, নেভি, এয়ারফোর্স, তারপর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শুনে থাকেন। তো যিনি ঘটনা পাঠিয়েছেন উনি পেশায় একজন কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, সরকারি বিভিন্ন প্রজেক্ট এবং বিদেশি বড় বড় যে এনজিও, তারপর জাতিসংঘের বিভিন্ন অর্গান যেগুলো রয়েছে বাংলাদেশে বিভিন্ন কনস্ট্রাকশন রিলেটেড কাজ করেন বা প্রজেক্টগুলো নিয়ে আসেন, এই সমস্ত কাজগুলো উনি করে থাকেন, যার কারণে বিভিন্ন ধরনের এনজিও কর্মী, তারপর ডিফেন্সের বিভিন্ন অফিসার থেকে শুরু করে নিয়ে রুট লেভেলে যারা কাজ করেন অনেকেই তাকে চিনে থাকবেন। যদি খুব বেশি বর্ণনা দেয়া যায়, নাম প্রকাশ না করলেও যদি খুব বেশি বর্ণনা দেয়া যায় ওনাকে চিনে ফেলবেন, যার কারণে উনি ওনার নাম এবং কিছু কিছু বিষয় হাইড করতে বলেছেন, যার কারণে আমি শুধু এতটুকু বলছি ওনার বাড়ি কুষ্টিয়া সদরে, এতটুকু শুধু বলবো, আর এবং ওনার প্রফেশনটা বললাম। তো উনি বিভিন্ন সময় তো বিভিন্ন কাজ করে থাকেন, এই মুহূর্তে উনি যে প্রজেক্টটা করছেন উনি ইউএসএইডের একটি প্রজেক্ট কাজ করছেন, প্রজেক্টে ফরিদপুরে বর্তমানে সেটি চালু আছে। পিউরিসিলার্স, 2017 সালের দিকে কিন্তু নোয়াখালীর বিভিন্ন চরাঞ্চলে সরকার বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছিল। তো ঘটনাটি ঘটেছিল 2018 সালের জানুয়ারি মাসে শীতের সময়। ওই সময়ে উনি এমনই একটা প্রজেক্টে নোয়াখালীর একদম দুর্গম চরাঞ্চলে যান, ওই প্রজেক্টটার বাস্তবায়নে ছিল নৌবাহিনী, আর্মির ইঞ্জিনিয়ারিং কোরের কিছু সদস্য এবং জাতিসংঘের বিভিন্ন এনজিওগুলো, জাতিসংঘের অর্থে পরিচালিত হয় এমন এনজিওগুলো সেগুলোর দায়িত্ব ছিল এবং জাতিসংঘের বিভিন্ন প্রতিনিধিরা সরাসরি সেটা তত্ত্বাবধান করছিলেন। তো ওইটা ছিল একদম শুরুর একটা স্টেজ, ওটা একদম নির্জন চর এলাকা ছিল, ওখানে লোকালয় থেকে যাওয়ার জন্য ওই নৌবাহিনীর যেই জলযানগুলো রয়েছে সেটাতে আসা যাওয়া করতে হতো, এমনি সাধারণ লোকজন সেখানে যেত তবে যেতে দীর্ঘ সময় লাগতো আর কি, আর দ্রুতগামী যানবাহনে জলযানে একটু তাড়াতাড়ি যাওয়া যায়। তো ওনাদেরকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হয় এবং উনিও ওইখানে ওই এক প্রজেক্টের দায়িত্ব নিয়ে সেখানে যান। তো শুরুর দিকে ওখানে ওয়াচ টাওয়ার তৈরি করা হয় চরের বিভিন্ন জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে বিভিন্ন স্থাপনা নির্মিত হবে
সেখানে ফ্লাড লাইট গুলো বসানো হয়েছিল। তো বিস্তীর্ণ চরাঞ্চল, ফ্লাড লাইটের আলো কিন্তু সেখানে ম্লান হয়ে যায়, এতটা বড় এলাকা ছিল। তো দেখা যাচ্ছে যে ডিফেন্সের যারা ছিল ওনার একটা জায়গায় থাকতেন, আর ওনাকে যেখানে থাকার জায়গা করা দেয়া হয়েছিল আর কি, ওটা আমরা সব কন্টেইনার দেখি, বিভিন্ন স্টিলের বা ইস্পাতের বিভিন্ন কন্টেইনার গুলো যেগুলোতে জাহাজে করে মালামাল গুলো আসে, আমরা এই কন্টেইনার গুলো দেখেছি। আমরা কিন্তু খেয়াল করবো প্রিয় লিসেনার, যে বিভিন্ন জায়গায় যে কনস্ট্রাকশনের কাজগুলো হয়, বিভিন্ন প্রজেক্ট হয়, সেখানে কিন্তু এই কন্টেইনারের ভেতরে থাকার জায়গা করা হয়, তার মধ্যে এয়ার কন্ডিশন সেট করে দিয়ে, জানালা ফিট করে, বিভিন্ন ধরনের থাকার উপযোগী করার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো সেট করে দিয়ে ওই কন্টেইনারগুলোকে বসবাসের উপযোগী করা হয়। তো এরকম একটি কন্টেইনারকে বসবাসের উপযোগী করে ওনাকে দেয়া হয়েছিল। তিনি ওটাতেই থাকতেন, তবে ওয়াশরুমটা ছিল বাইরে। আর উনি রাতের বেলা কাজ করতে একটু বেশি পছন্দ করতেন, আর ওই জায়গাটাতে একদম আসলে মোবাইলের নেটওয়ার্ক ওইভাবে কাজ করে না, কিন্তু নৌবাহিনী ওইখানে নেটওয়ার্কিং একটা সিস্টেম গড়ে তুলেছিলেন, যার কারণে ওইখানে ওনারা ইন্টারনেট ব্যবহার করতে পারতেন। তো উনি রাতের বেলা কাজ করতেন, সেগুলো আবার মেইল করতে হতো যে কাজের আপডেট কি। তো উনি এরকম এক রাতে কাজ করছিলেন, শীতের রাত। হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার যে কন্টেইনারটা, ওই কন্টেইনারের যেই বাইরের অংশ ওখানে কোনো কিছু আঁচড় কাটছে। পাঁচ আঙ্গুলে যদি খুব ধারালো এবং শক্ত নখ থাকে, এটা দিয়ে যদি কোনো টিনের বেড়ার উপরে আঁচড় কাটা হয় কেমন শব্দ হয়, ঠিক ওই কন্টেইনারটাও তো ওই রকম লোহা জাতীয় জিনিস দিয়ে তৈরি। তো ওইটার উপর খুব শক্তভাবে আঁচড় কাটছে, এবং এমনভাবে আঁচড় কাটছে যে ওইটার উপর যে রং দেয়া হয়েছে মনে হচ্ছে সেই রংগুলো উঠে যাচ্ছে, এরকম ক্যাচ 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 শব্দ হচ্ছে ওই আঁচড়ের। আবার কন্টেইনারটা যদি আমরা খেয়াল করি, কন্টেইনার কিন্তু মসৃণ না, ওই টিনের মতো ঢেউ ঢেউ, আপনারা অনেকে সেটা দেখেছেন। কেউ যদি তার চার আঙ্গুল, মানে বৃদ্ধাঙ্গুলি ব্যতীত চার আঙ্গুল যদি নখ থাকে কারো, সে যদি এক পাশ থেকে আরেক পাশে এই নখগুলো ওই কন্টেইনার এটা ছুঁয়ে নিয়ে যাওয়া হয়, তখন এক ধরনের কিন্তু শব্দ হয়। ওই নখগুলো কখনো গভীরে পড়ে আবার উঁচুতে ওঠে, তখন এক ধরনের একটা শব্দ, খটখট খটখট শব্দ হয়, এরকম হচ্ছিল। তো উনি চিন্তা করেছিলেন যে এখানে হয়তো কোনো শেয়াল বা এই টাইপের কোনো কিছু থাকতে পারে যেটা এখানে এসে হয়তো আঁচড় কাটছে, কিন্তু না, কিছু সময় পর পর এই জিনিসটা হচ্ছে। তা উনি একবার কি করেছেন, ওই কন্টেইনারের গায়ে ঠাস করে একটা শব্দ করেছেন যাতে করে জিনিসটা ওখান থেকে চলে যায়। তো কিছু সময় বন্ধ ছিল, এরপর আবার ওই শব্দটা হয়। তো উনি বাইরে বের হলেন যে এটি কি, ওনার কাজের অসুবিধা হচ্ছিল, তো উনি বের হয়ে কিছু দেখতে পান নাই। তো ওই রাতটা ওভাবেই চলে যায় আর কি, উনি কাজ করছিলেন। এর কয়েকদিন পর উনি রাতের বেলা কাজ করতে করতে বেশ ক্লান্ত লাগছিল, মনে হলো যে একটু বাইরে হাঁটাহাঁটি করি। তখন কিন্তু অনেক রাত, রাত একটা দেড়টা বা দুটো বাজে এরকম একটা সময়, আর ওখানে তো চোর ডাকাতের ভয় নেই, চারদিকে তো খুব ভালো সিকিউরিটি রয়েছে, যেহেতু ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা ওইখানে থাকেন এবং ওই জায়গাটা খুবই সিকিউর করে ফেলা হয়েছিল আর কি। ওখানে বাইরে চোর ডাকাতে এসে আক্রমণ করবে বিষয়টা একদমই অমূলক এই চিন্তাটা। তো উনি হাঁটাহাঁটি করছেন, তো একটা জায়গা যেখানে ওই ফ্লাড লাইটের আলো সে পৌঁছায় না, তবে আচ্ছা আলো সেখানে পড়ে বোঝা যায়, তাছাড়া চাঁদের আলো ছিল। হঠাৎ করে উনি দেখতে পান যে একটা মনুষ্য অবয়ব 7-8 ফুট লম্বা হবে, আর এটার দুহাত দুপা তো আছেই, কিন্তু অদ্ভুত আরো জিনিস একটা রয়েছে, সেটা হচ্ছে এই জিনিসটার শরীরে বড় দুটো পাখা রয়েছে, যেমনটা পাখির থাকে। তো উনি দেখতে পেলেন এই অবয়বটা, প্রথমে চিন্তা করছেন কি ব্যাপার, এটা কি উনি ঠিক দেখছেন না ভুল দেখছেন, যে অনেকক্ষণ ধরে হয়তো বা টেবিল ল্যাম্পের আলোতে কাজ করতে করতে অনেক সময় চোখে মানুষ উল্টাপাল্টা দেখে, হঠাৎ করে রাত্রেবেলা বাইরে বের হয়ে অন্ধকার এরকমটা দৃষ্টিভ্রম হতেই পারে। তো এই কারণে বারবার চোখ কোঁচলে নিচ্ছিলেন, কিন্তু দেখলেন যে না, উনি যেটা দেখছেন ঠিকই দেখছেন। আরো ভয়ানক ব্যাপার হলো, হঠাৎ করে ওই জিনিসটা তার দুটা পাখা এটা মেলে ধরলো। অনেক সময় পাখি উড়ে যাওয়ার আগে দু পাখা যেভাবে মেলে ধরে, ঠিক ওভাবে মেলে ধরলো, এবং মেলে ধরার পরে একটা ঝাপটা দিয়ে ওই জিনিসটা উপরের দিকে উঠে গেল, মানে শূন্য উঠে গেল, ওই যে ঝাপটাতে দিল ওই ঝাপটার একটা বাতাস এসেও কিন্তু এই ভাইয়ার গায়ে লেগেছিল। তো এটা তো আর ওনার চোখের ভুল হতে পারে না। এটা দেখার পর উনি দ্রুত ওনার যে থাকার যে কন্টেইনারটা ওইখানে উনি চলে যান। ওই রাত্রে উনি বের হন নাই, ওনার ওয়াশরুমটা কিন্তু বাইরে, কন্টেইনার ভিতরে না, ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু তাকে বাইরেই বের হতে হবে। এরপরে উনি রাতের বেলা খুব কম বের হতেন, খুব প্রয়োজন ছাড়া বের হতেন না। এরপর আর একদিন ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার হলো, চাচ্ছিলেন না যেতে, কিন্তু তারপরও বেশ জরুরি ছিল যাওয়া, তো উনি বের হয়েছেন ওয়াশরুমে যাওয়ার জন্য। ওয়াশরুমে যাওয়ার জন্য কিছুটা পথ, সামান্য একটু পথ হেঁটে যেতে হয়। তো উনি ওখানে যাচ্ছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একটা জায়গায় একটা অবয়ব দাঁড়িয়ে আছে। এবারে ওই অবয়বটা আরো বেশ স্পষ্ট, উনি দূর থেকে দেখতে পেলেন ওই অবয়বটা তার যে মুখমণ্ডল, মুখমণ্ডলে তার যে নাক, এই নাকটা অনেকটা পাখির ঠোঁটের মতো, বা তার যে মুখ অনেকটা নাক এবং মুখ মিলে পাখির ঠোঁটের মতো। ওই অবয়বটা মনে হলো যে ওনাকে দেখতে পেয়েছেন, সাথে সাথে ওই অবয়বটা ডানা ছড়িয়ে ঠিক আগের মতো শাঁ করে উপর দিকে চলে গেল। আরো একটা অদ্ভুত ব্যাপার হলো যে অনেক সময় পাখির ডানায় যদি পানি লেগে থাকে, যদি ডানা ঝাপটা দেয়, তখন কিন্তু ওই পানির ছোট ছোট কণাগুলো ছিটে এসে আশেপাশে লাগে। ওই অবয়বটা এত জোরে উপর দিকে উড়ে গিয়েছিল যে ওই ডানায় লেগে থাকা পানির ঝাপটা এসে কিন্তু ওই ভাইয়ের মুখে লেগেছিল, উনি এটা স্পষ্ট দেখেছিলেন। তো উনি দ্রুত জরুর ছেড়ে আবার ওনার থাকার জায়গা চলে যান, ওই রাত্রে কোনোভাবে উনি বের হন নাই। তো এই বিষয়গুলো আসলে উনি কাউকে শেয়ার করতে পারছিলেন না যে এই বিষয়টা বলবো, তো এখানে তো যারা কাজ করে ওনারা তো এই বিষয়গুলো বিশ্বাস করবে না, আর তাছাড়া এরকম একটা প্রজেক্ট হচ্ছে, এই সমস্ত বিষয় বললে মানুষের মধ্যে একটা ভয় ভীতি কাজ করতে পারে, এই জন্য উনি বিষয়টা এড়িয়ে যাচ্ছিলেন। এর কয়েকদিন পর আবারও রাতের বেলা যখন উনি কাজ করছেন, হঠাৎ করে ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। এবারও চিন্তা করছিলেন যে যাব না, কিন্তু না, যেতেই হবে। তো উনি বের হয়েছেন, হঠাৎ করে মনে হলো ওনার দুই কাঁধের উপর কেউ হাত রেখেছে, মানে ভারী একটা হাত, হাত রাখার পর তার কাঁধের উপর চাপ দিচ্ছে, এবং হঠাৎ করে চাপটা একটু বেশি লাগলো, এবং বেশি লাগার পর ঠাস করে মাটিতে পড়ে গেলেন। উনি যেদিক দিয়ে হাঁটছিলেন ওই দিকে পাটা এগিয়ে গেল এবং ওনার মাথা এবং পেটটা পেছন দিকে পড়ে গেল, মানে এমন না যে উপর হয়ে পড়েছেন। তো উনি যখন পড়ে গিয়েছেন তখন দেখে যে কিছু একটা ঘুরে তার বুকের উপর চলে আসলো, প্রথমে এক পা দিল, পরে আর একটা পা দিয়ে বুকের উপর উঠে দাঁড়ালো। উনি তখন প্রথমবারের মতো খুবই স্পষ্টভাবে ওই অবয়বটা দেখতে পেলেন। উনি দেখতে পেলেন যে পা এবং হাত মানুষের মতোই, আর ডানাটা স্বাভাবিক যে পাখির ডানা থাকে ঠিক তেমন, কিন্তু ডানাটা বেশ বড়, ডানার নিচের অংশে বেশ বড় বড় পালক রয়েছে, কিন্তু সেই পালকগুলো বেশ চোখা চোখা, মনে হচ্ছে ধারালো, আর ওই জিনিসটা চোখ হচ্ছে সাদা, মনে হচ্ছে ভেতরে বাল্ব জ্বলছে, এলইডি বাল্ব যেভাবে জ্বলে ওই রকম চলছে, এবং ওইটার মুখমণ্ডল পাখির মতো, ঠোঁট এবং মুখ পাখি যেরকম, পাখির যেরকম হয় ঠিক তেমন। উনি তো এই জিনিসটা দেখছেন এবং আল্লাহ আল্লাহ করছেন, আল্লাহ আমার জ্ঞানটা যেন হারিয়ে যায়, আমি যেন জ্ঞান হারাই, তাহলে এই জিনিসটা আমার দেখতে হবে না, কিন্তু না, উনি জ্ঞান হারাচ্ছেন না, আর ওই জিনিসটা ওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তখন ওই জিনিসটা কি করলো, রুকু দেওয়ার মতো একটু ঝুঁকে আসলো, ঝুঁকে আসার পর ওনার মুখের সামনে এসে একটা নিঃশ্বাস ছাড়লো। অনেক সময় আমরা শীতকালে যখন আমাদের মুখ থেকে ধোয়ার মতো আমরা বের করি, মাঝে মাঝে দেখি না যে আমাদের মুখ থেকে ধোয়া বের হচ্ছে, গরমকালে তো গরমের কারণে ওই জিনিসটা দৃশ্যমান হয় না, অনেক সময় দেখা যায় আমরা চশমা এরকম কিছু পরিষ্কার করার জন্য কিছুটা মুখের এই ভাবটা নিয়ে নরম কোনো কাপড় দিয়ে চশমা পরিষ্কার করি, বা এই টাইপের কাঁচ জাতীয় কিছু পরিষ্কার করি। তো ওই জিনিসটা কি করলো, ওনার একদম মুখের কাছে এসে এরকম একটা নিঃশ্বাস ছাড়লো, মানে ইচ্ছাকৃত ভাবে, শীতকালে যেমন আমরা হা করে ধোয়া ছাড়ি ঠিক সেভাবে। তো এরপরে ওনারা কিছু মনে নাই, ওনারা যখন জ্ঞান ফেরে তখন উনি দেখলেন নৌবাহিনীর একটা অস্থায়ী চিকিৎসা ক্যাম্প আছে, একটা জায়গা আছে, ওইখানে একটা বেডে উনি শুয়ে আছেন। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে উনি কিভাবে অজ্ঞান হয়ে পড়েছেন। তো উনি বললেন যে কাজ করতে করতে উনার ক্লান্ত লাগছে, উনি বের হয়ে আসছেন তখন হঠাৎ করে শরীর খারাপ লাগে, এরপর ওনার কিছু মনে নাই। মানে উনি এই বিষয়টা আসলে আর কাউকে বললেন না। এরপরে উনি যেটা করেন, উনি কয়েকদিনের ছুটি নিয়ে নোয়াখালী শহরে চলে আসেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওনার এক ভাই লেখাপড়া করতো, তার সাথে এই বিষয়টা শেয়ার করেন। উনি একজন হুজুরের সাথে তাকে সাক্ষাৎ করিয়ে দেন। তো জোহরের ওয়াক্তে তার সাথে কথা বলান, হুজুর বলেন যে মাগরিবের পর বা এশার পরে এসে কথা বলতে। তো এশার নামাজের পরে হুজুরের সাথে কথা বললেন। তো হুজুর বললেন যে আসলে ওটা তো একটা বিস্তীর্ণ চরাঞ্চল, আর ওই জায়গাগুলো জিনদের চলাফেরা করার জন্য আদর্শ জায়গা। সাধারণত ওখানে তো মানুষজন খুবই কম যায়, তো এখন যেহেতু মানুষজনের আনাগোনা ওখানে শুরু হয়েছে, এই কারণে এদের সাথে তোমার দেখা হয়েছে। এরা মূলত গবাদি পশুগুলোর উপর আক্রমণ করে বেশি। রাতের বেলা যদি কোনো গবাদি পশু পায়, এমনকি দিনের বেলাতেও যদি সুযোগ পায় কোনো গবাদি পশুর উপর, সে তারা আক্রমণ করে। মানুষকেও ওরা ভয় দেখায়, মানুষের উপর আক্রমণ করে। বিশেষ করে ওই সমস্ত চর অঞ্চলগুলোতে মহিষগুলো খুব বেশি পালন করে মানুষ। মহিষের দুধ থেকে এক ধরনের কাঁচা দই তৈরি হয়। তো ওখানে কিন্তু অনেক মহিষ রয়েছে। তো মহিষগুলো তাদের আক্রমণের শিকার হয়, বিশেষ করে এই দুষ্ট জিনগুলোর। তো বললেন যে তুমি তো নামাজ কালাম পড়ো, এই জন্য তোমাকে বেশি ক্ষতি করতে পারে না, তুমি রাতের বেলা বের হয়েও না, আর যত দ্রুত সম্ভব এখানকার কাজ শেষ করে তুমি চলে যাও, যেহেতু তোমার সাথে বারবার দেখা হচ্ছে। তো এরপরও যদি দেখা হয় বিষয়টা ভালো কিছু হবে না। কিছু দোয়া দরুদ উনি শিখায় দেন, যে কয়দিন ছিলেন সেগুলো উনি পড়েন। তো উনি ঘুরতে ঘুরতে একজন গবাদি পশু পালন করেন এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়। তাকে বলেন যে চাচা, এই সমস্ত এলাকায় কিন্তু ভয়ের ঘটনা ঘটে। তখন ওই চাচা তাকে অবাক করে দিয়ে বলেন যে কয়টা শুনবা। তখন উনি বুঝতে পারেন যে আসলে এরকম ঘটনা আসলেই ঘটে। আর ওনার কাছ থেকে না শুনে নিজের ঘটনাই ওই চাচাকে বলেন। তখন ওই চাচা বলেন যে হ্যাঁ, ওই হুজুরও ঠিক বলছেন, এবং তুমি যেটা দেখছো এই জিনিসটা এই এলাকার অনেকেই দেখেছে। কেউ কেউ আক্রমণেরও শিকার হয়েছে, অনেক গবাদি পশু এটার আক্রমণে মারাও গেছে। সুতরাং এই জিনিসটা এখানে আছে। তো ওই জিনিসটার নাম কি, এই জিনিস এটা ওই মুরব্বি বলতে পারেন নাই যে তারা কি নামে এটাকে আসলে চেনে। তো তারা এটাকে পিশাচ জিন বলেই চেনে আর কি, এছাড়া আর বেশি কিছু বলতে পারেন নাই। তো ফিলিস্তিনার্স, এটি ছিল ঘটনা। একটাবারের জন্য ভেবেছেন যে এমন একটা প্রাণী তার বুকের উপর দাঁড়িয়ে আছে, একটু পরে রুকুর মতো করে নিজের শরীরটাকে ঝুঁকিয়ে নিয়ে মাথার একদম কাছে ওইটার মাথায় ভয়ঙ্কর চেহারা, বিকট চেহারার এই জিনিসটা কাছে এসে এক মুখ হা করে একটা নিঃশ্বাস ছাড়ল। কতই না ভয়ানক সেই সিচুয়েশনটা হতে পারে যেটা ওই ভাই ফেস করেছিলেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। ভাইয়ের নামটা প্রকাশ করতে পারলাম না সঙ্গত কারণে, আমি ছদ্মনামটাও আসলে নিতে চাইলাম না। তো ছদ্মনামটা দিলেও অনেকে এটা বুঝে ফেলবেন, আর স্পেসিফিক কয়েকটা জায়গা বললে ওনাকে আরো অনেকে চিনে ফেলবেন, যার কারণে এটা আমি প্রকাশ করতে পারলাম না। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু আমাদের চ্যানেলে শুধু নিজের সাবস্ক্রাইব করলে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে, যারা ভয়ের সত্য ঘটনা শুনতে ভালোবাসেন, ভয় পেতে ভালোবাসেন, এমন কমপক্ষে 5 জনকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করানোর জন্য অনুরোধ করব। কারণ সাবস্ক্রাইবার যদি না বাড়ে, আমাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু ঘটনা আমরা সেভাবে পাবো না। আর ঘটনা যদি সেভাবে না পাই, তাহলে কিন্তু স্পেশাল এপিসোড, আমাদের রেগুলার এপিসোড, এই জিনিসগুলো কিন্তু ব্যাহত হবে, সেটা নিশ্চয়ই আপনারা চান না, তাই না? সাবস্ক্রাইবার যদি বাড়ে, তাদের কাছ থেকেও আমরা অনেক ঘটনা পাবো। আর আমাদের সত্য ভয়ের ঘটনাগুলো প্রয়োজন, যেগুলো হয়তোবা প্রমাণ করা সম্ভব নয়। অনেক ঘটনা স্থান কাল সময় হারিয়ে গেছে কালের গর্ভে, কিন্তু ঘটনাগুলো সত্য। সবকিছু প্রমাণ করা যায় না, কেননা ভয়ের ঘটনা আসলে প্রমাণ করা সম্ভব নয়। আর আমরা সব ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারি না, বা আমরা বলিও না যে এই ঘটনাটা সত্য, আমরা 100% সত্য বলছি, কারণ আমরা বিশ্বাস করি আমাদের লিসেনাররা সত্য ভয়ের ঘটনাই আমাদেরকে পাঠান। আর এই বিশ্বাসটা আমরা ধরে রাখতে চাই, কেননা বিশ্বাস একটা আমানত। এই আমানতটা কিন্তু আমাদেরকে রক্ষা করতেই হবে, সেটা যে ক্ষেত্রেই হোক না কেন। কেউ যদি কাউকে একটা কথা বলে এবং বলে যে এই কথাটা কাউকে বলবা না, তাহলে এটাও কিন্তু একটা আমানত। কথাটা আমরা মনে করি সহায় সম্পত্তি টাকা পয়সা এগুলো মনে হয় মানুষ আমানত রাখে না, বিশ্বাসটাও আমানত, কথাও আমানত, এগুলো আমানতের একটা গুরুত্বপূর্ণ অংশ, এগুলো রক্ষা করতে হবে। এই জন্য লিসেনারদের কাছে সত্য ভয়ের ঘটনা যেমন চাই এবং তাদের কাছে আশা করি এই 2 লক্ষ পরিবারের প্ল্যাটফর্মটি খুব দ্রুত ইনশাল্লাহ 1 মিলিয়ন সাবস্ক্রাইবার্সের একটি প্ল্যাটফর্ম হবে। যদি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে আমাদেরকে সাবস্ক্রাইব করতে বলেন কমপক্ষে 5 জন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত হবে আর আমরা আরো অনেক ভালো ভালো সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ। প্রিয় লিসেনার্স, আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, আপনাদের হবে ওয়েলকাম, সেখানে গিয়ে আপনারা আপনার মূল্যবান মতামতগুলো পোস্ট করবেন বা কমেন্ট করে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমার একটি চ্যানেল রয়েছে আফরান্স বি, যেটা লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা ওই চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সেখানে আমি বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আপলোড করে থাকি, যেটা ভয়ের কোনো কন্টেন্ট না, শিক্ষামূলক কন্টেন্ট। তারপর আমার ট্রাভেলিং, ব্যক্তিগত উপলব্ধি, এই জিনিসগুলো আমি আপলোড করে থাকি। আগেই শুরু করেছিলাম, মাঝে বেশ কিছুদিন কাজ করতে পারিনি, এখন নতুন আবার শুরু করেছি। আপনার উৎসাহ পেলে আরো সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আশা করছি সেই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা আমাকে উৎসাহ দেবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afrantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afrantheholeworld afrantheholeworld@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আগামীকাল ফ্রাইডে স্পেশাল এপিসোড এবং 2 লক্ষ সাবস্ক্রাইবার্স পূর্ণ হওয়া উপলক্ষে মেগা স্পেশাল এপিসোড ইনশাল্লাহ আসছে রাত 10:59। আপনাদের সকলের প্রিয় বেশ কিছু ঘটনা সংগ্রাহকের ঘটনাগুলো ইনশাল্লাহ এই স্পেশাল এপিসোডে থাকবে, শুনতে ভুলবেন না রাত 10:59 আগামীকাল। আগামীকাল এই শো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফরান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,